This track was downloaded from FusionBD.com.
FM, haunted by Airtel.
সব সময় ভিডিও ফুর্তি করতে সময় এক্স্যাক্টলি রাত 11টা বেজে আমার সাথে মিনিট আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছেন মাসুম এবং আজকের অতিথিরা আর আজকে ঢাকায় এই মুহূর্তে এখন যারা বাইরে আছেন তারা তো দেখতে পাচ্ছেন, যারা পাশে আছেন তারা হয়তো বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না যে বাইরে বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাট সবকিছু ভেজা, অনেকক্ষণ ধরে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম যে আপনারাই বলে থাকেন যে যখন যে রাত্রিতে বৃষ্টি হয় সেই রাত্রিতে ভূত এফএম হয়ে ওঠে আরো বেশি জমজমাট। হ্যাঁ, আজকের ওয়েদারটা পুরোপুরি ভূত এফএম এর পক্ষে এবং আশা করছি যে আজকের ভূত এফএমটা অনেক অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে আপনাদের সবার জন্য। সুতরাং আমাদের সাথেই থাকুন এবং আমাদের জানিয়ে দিন, অবশ্যই আমাদের জানিয়ে দিন যে কোন ঘটনাগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, কোন ঘটনাগুলো আপনারা আরও কোন ধরনের ঘটনা আরও বেশি বেশি চান, আমরা সেইভাবেই আপনাদের পছন্দ অনুযায়ী ঘটনাগুলো সিলেক্ট করব। আর আমাদেরকে কমিউনিকেট করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি SMS পাঠাতে পারেন। আর SMS পাঠানোর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আপনি আর ঘটনা পাঠাতে চান আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন যে ঘটনাটি আপনার জীবনের সবচেয়ে সেরা ঘটনা, অর্থাৎ আপনি সেটা আপনার জীবনেও ঘটতে পারে, আপনি কারো কাছ থেকে শুনতেও পারেন। অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাবো। এই তো গেল নিয়ম কানুন, আপনারা এইভাবেই আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আনফর্চুনেটলি যদি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে কিভাবে এই এপিসোডটি শুনতে পারবেন, সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা চাইলেই আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এবং আপনি যদি চান ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, যেটা মাসুম এখন প্লে করছে, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, টিউনটা শেষ হয়ে যাক। রাইট, এই টিউনটি যদি আপনি আপনার টিউন করে ফেলতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে এই কোড নাম্বারটি মনে রাখতে হবে বা লিখে ফেলতে হবে, অ্যান্ড দ্য কোড ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং SMSটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস টিউনটি আপনার হয়ে যাবে। আশা করছি যে আপনারা অনেকেই অলরেডি এই টিউনটি ব্যবহার করছেন, যারা ব্যবহার করছেন না তারাও ব্যবহার করবেন। আমি চলে যাব ঘটনায় এবং প্রতিদিনই কিছু কিছু ঘটনা তো আমাদের অতিথিরা এখানে এসে শেয়ার করেন এবং আমি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই যে এরকম ঝড়বাদলের রাতেও আমাদের বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসে স্টুডিওতে হাজির হয়েছেন, কেউ কেউ ঢাকার বাইরে থেকে এসে হাজির হন। তো আসলে আমি জানি না যে কীভাবে মানে কোন ভাষায় তাদের ধন্যবাদ দেওয়া যায়। আর অনেকেই আছেন যারা দেশের বাইরে থেকে শোনেন এবং অডিও ক্লিপ পাঠান আমাদেরকে, অনেকেই আছেন যারা আসতে পারেন না কিন্তু তাদের সবচেয়ে ভালো ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠান এবং আমরা সেই ঘটনাটি পড়ে শোনাই। তেমন একটি ঘটনা আমাদের পাঠিয়েছেন নোয়েল শিকদার চট্টগ্রাম থেকে, আমি তার মতো করে তার ঘটনাটি পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই আশা করি ভালো আছেন, আমি নোয়েল শিকদার চট্টগ্রাম থাকি। আমি এর আগেও আমার একটি ঘটনা শেয়ার করেছিলাম, এর পরেও আরেকটা ঘটনা শেয়ার করতে চেয়েছিলাম, কোনো কারণে হয়তো তা শেয়ার করার উপযুক্ত ছিল না, কিন্তু এই বিষয়টা শেয়ার না করে পারছি না। যদি শেয়ার করার মতো হয় তবে প্লিজ শেয়ার করবেন, আর না করলেও সমস্যা নেই। আমার সাথে যে বিষয়গুলো বেশ কয়েক মাস ধরে ঘটে চলেছে তা হলো আমি ইদানিং যে বিষয়টা স্বপ্নে দেখছি কিছুদিন পর তা হুবহু বাস্তবে সেরকম না হলেও এর ব্যতিক্রম হচ্ছে না। সংক্ষেপে বলতে যা,
আমার এক আত্মীয়ের মিসেসকে আমি স্বপ্নে দেখেছিলাম কিছুদিন আগে। দেখলাম সে অসুস্থ, কোনো এক অপারেশন হয়েছে তার, এবং অপারেশনের পর মানুষ যেভাবে হসপিটালের বেডে শুয়ে থাকে সেও ঠিকভাবে সেভাবে শুয়েছিল। এই স্বপ্নটা দেখার পরেই আমি নিজেই কৌতূহল বশত ওদের বাসায় ফোন করে জানতে পারলাম যে সত্যি সে অসুস্থ এবং তার আচমকা কোনো কারণ ছাড়াই অপারেশনটা করতে হয়েছে। আমি বলতে চাইছি, একজন মানুষের অপারেশন করার অনেক আগে থেকেই সে জানে যে তার অপারেশন করতে হবে, কিন্তু তার সাথে কথা বলে আমি জানলাম সে নাকি নিজেও জানতো না যে অপারেশন করতে হবে। ব্যাপারটা আমার কাছে আশ্চর্য লেগেছে এই কারণে যে বেশ কিছু মাস আমার সাথে এমন হচ্ছে। এর কিছুদিন আগে আমি দেখলাম আমার বড় মেয়েকে নিয়ে আমি ছোটাছুটি করছি, ওর মাথা ফেটে গেছে, আর সত্যি সত্যি ঠিক তার দুই একদিনের মধ্যেই ঘটনাটা ঘটল। বাথরুমে গোসল করতে গিয়ে ওর মাথা ফেটে যায়। আমি অফিস থেকে ছুটে আসি বাসায় এবং ওকে নিয়ে হসপিটালে ছুটি সপরিবারে। চারটা সেলাই পড়ে ওর মাথায়। রসুল ভাই, এমনটাই হচ্ছে প্রতিদিনই, এমন কিছু স্বপ্নে দেখছি আর আতঙ্কে থাকছি, এই বুঝি ঘটে যাচ্ছে ঘটনাটা। গত 15 তারিখ আমি দেখলাম আমার এক নিকট আত্মীয় মারা গেছেন। স্বপ্নে খবরটা পাই আমি, আমি চিনি না তাকে, কিন্তু স্বপ্নে বুঝতে পারছি যে সে আমার একজন নিকট আত্মীয়। ঠিক তার পরের দিন আমার মিসেস আমাকে অফিসে ফোন করে বলে যে তার আপন জ্যাঠিমা খুব অসুস্থ, ঢাকায় কোনো হসপিটালে আছেন, আমার শ্বশুর শাশুড়ি ওনাকে দেখতে যাবেন। আমার বুক ধরফর করে উঠল। আমার কেন যেন মনে হলো আমি এই স্বপ্নটাই দেখিনি তো। কিন্তু তার পরের দিন আমার শ্বশুর শাশুড়ি ঢাকা থেকে তাকে দেখে ফিরে আসলেন। বাসায় ইফতারির আয়োজন করা হলো, ওনারা আসলেন এবং কোনো এক কথার ফাঁকে আমি বলে ফেললাম উনি অর্থাৎ আমার মিসেসের জ্যাঠিমা আর বাঁচবেন না। আমার আচমকা এমন কথায় আমার শ্বশুর কিছুটা রেগে গেলেন এবং বললেন এবং বলে রেগে গেলেন এবং আমার মানে মনে হলো এবং ব্যাপারটা আসলে কারো কাম্য নয় হয়তো। তাই যাক, কথাটা ঘুরিয়ে আমি অন্যদিকে গিয়ে কোনোভাবে সামনে নেই সেদিনের মতো। কিন্তু তার পরের দিন আমি অফিসে আমার মিসেস আমাকে ফোন করে ওনার মৃত্যু সংবাদ দিল। রাসেল ভাই, আমি আজ রাতে ঘুমোতে পারি না, আজও কোনো স্বপ্ন দেখার ভয়। এই ঘটনা লেখার আগে শেষ যে বিষয়টা আমার সাথে ঘটল তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। গত 18 তারিখ স্বপ্নে দেখলাম আমার এক মৃত বন্ধুকে, এ বছরই সে মারা গেছে, নাম বলতে চাই না। আমি দেখলাম রাস্তায় ওর সাথে আমার দেখা, ও আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছে, দোস্ত কেমন আছিস? আমি বললাম ভালো, কিন্তু তুই তো অনেক মোটা হয়ে গেছিস। ঠিক সেই সময় স্বপ্নে আমার মনে হলো ও তো মারা গেছে, আর ঠিক সেই সময় আমার ঘুম ভেঙে যায়। আমি বিষয়টা শেয়ার করি আমার মিসেসের সাথে। ওই দিন আমি সকালে আমার মেয়ের স্কুলে যাই, আমি ওকে বাসা থেকে আমার বাসা থেকে স্কুল কাছে ওয়াকিং ডিস্টেন্স, আর 4 দিন টানা হরতালের পরে ওদের পরীক্ষার তারিখটা নোটিশ বোর্ডে দেখতে যাই আমি। তখন দুপুরে 11টা কি 12টা হবে, আমি তখন রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক তখনই আমার সাথে আমার ওই বন্ধুটার দেখা। স্বপ্নে দেখার মতো আমি ওর সাথে হাত মেলাই এবং বলি, কিরে তুই তো অনেক মোটা হয়ে গেছিস। বিশ্বাস করেন, ও কোনো কথার উত্তর না দিলেও মুখে হাসি দিয়ে সম্মতি দিল আমার কথায়। এরপর ও হাঁটতে হাঁটতে চলে গেল, আর ঠিক তখনই আমার মনে হলো ও তো বেঁচে নেই। আর আমিও লক্ষ্য করলাম আমি যে রাস্তায় দাঁড়ানো ঠিক তার পাশেই ওর কবর, কবরস্থানের যে জায়গাটায় ওর কবর দেওয়া হয়েছিল ঠিক তার পাশের দেয়াল ঘেঁষে রাস্তা চলে গেছে স্কুলের দিকে। আমি পিছনে ঘুরে জোরে হাঁটতে লাগলাম ওকে খুঁজে পাওয়ার আশায়, কিন্তু পাইনি। আমার মনে হলো আমি শ্বাস নিতে পারছি না, আমার বুক জমে যাচ্ছে। পরে আমি কোনোভাবে পাশেই গির্জার ভেতর ঢুকে বসে পড়লাম এবং একটু রেস্ট করে নিজেকে সামলে নিয়ে দূর থেকে ওর কবরের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ, তারপর বাসায় চলে এলাম। রাসেল ভাই, এছাড়াও মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা থেকে আমি বুঝতে পারি যে কেউ আমার ভালো করে যাচ্ছে গোপনে আর আমি তার টেরও পাচ্ছি, কিন্তু কাউকে বলতে পারছি না, আছে সবাই আমাকে পাগল ভাবে ভাবুক। যাক, ঘটনাটা পড়বেন এবং যদি শেয়ার করার মতো হয় তাহলে প্লিজ শেয়ার করবেন ভূত এফএমের বন্ধুদের সাথে। ধন্যবাদ। নোয়েল শিবদার, জিএসি মোড়, চট্টগ্রাম। এই ছিল ঘটনা। আমি ঘটনাটা পরে মোটামুটি অভিভূত বলা যায়, এবং সত্যি কথা বলতে যে আমাদের সাথে প্রতিনিয়তই অনেক ঘটনা ঘটছে। আমরা ভূত এফএম হওয়ার আগে হয়তো জানতাম না যে আমাদের জীবনের এইরকম ঘটনাগুলো কোনোদিন যারা কোনো ঘটনা লিখে লেখা আকারে প্রকাশ করার বা চিন্তাও করিনি এরকম যে লিখে ফেলবো আমার ঘটনাটা, তারা ভূত এফএম শুরু হওয়ার পরে লিখছেন এবং চমৎকার ভাবে লিখছেন, তাদের ঘটনাগুলো তাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করছেন, এবং সেগুলো শেয়ার করার মতো হচ্ছে, সেই মানের হচ্ছে। আজকে পুরো বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও মানুষজন যারা ভূত এফএম শুনছেন তারা এত সহজে ভয় পান না। একটা স্ট্যান্ডার্ড কিন্তু ভূত এফএম তৈরি করেছে, এবং মানে ঠিক কেমন ভয়ের কিছু না হলে তারা কিন্তু ভয় পান না। তো এটা আসলেই গর্ব করার মতো কিছু বিষয় বলেই আমি মনে করি। আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এতদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। আশা করছি যে ভবিষ্যতেও আপনারা আমাদেরকে ঠিক একইভাবে সহযোগিতা করবেন এবং ভূত এফএম এগিয়ে যাবে ঠিক একইভাবে আরো অনেক দূর। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এসএমএস করছেন, অনামিকা ফরিদপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে তার ঘটনা শুনতে ভালো লাগছে কারণ ওয়েদার ভালো। শাওন আমাদেরকে নাজিরপুর থেকে এসএমএস করেছেন, নীলা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আরিফিন ভাইয়ের কাহিনী তিনি শুনতে চান, আমরা ডেফিনেটলি তাকে আবার নিয়ে আসার চেষ্টা করব। রাজু মহাকালী ডিওএইচএস থেকে বলেছেন যে আজকের ভূত এফএম জোস হবে তিনি সেটা আশা করছেন এবং লাস্ট এপিসোডটা অসম ছিল সেটাও তিনি জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন জিশান এবং তিনি বলছেন যে ঘটনাটা খুব ভালো অসম। আমাদেরকে রায়না লালবাগ থেকে এসএমএস করেছেন, ফাহাদ বাড্ডা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ঘটনাগুলো শুনে খুব ভয় লাগছে। হ্যাঁ, ভয় লাগার মতোই বিষয়। আপনি যদি কখনো দেখেন যে আসলে আপনি কোনো কিছু স্বপ্নে দেখছেন এবং তারপরেই সেটা ঘটছে, এবং আমি উনি বলছেন যে কেউ একজন ভালো করে যাচ্ছে, আমি ঠিক জানি না কেউ আসলে ভালো করছে কিনা, উনি কিন্তু নেগেটিভ ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন এবং যে ব্যাপারগুলো দেখছেন সেগুলো থামানোর এখনো পর্যন্ত কোনো মানে ব্যাপার আমি খেয়াল করিনি। এবং এরকম যদি নেগেটিভ ব্যাপার ঘটে থাকে এবং তা যদি আমি স্বপ্নে আগে আভাস হয়, তাহলে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে কিন্তু একটা মানে অস্বাভাবিক জীবনের দিকে চলে যাবে। সুতরাং আমি চাই না যে এরকম, আমরা কেউই চাই না যে এরকম কারোর সাথে ঘটুক। মাসুদ পারভেজ আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে এবং বাইরে বৃষ্টি হচ্ছে, স্টোরি শুনতে ভয় লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক জোস, এবং মাসুম ভাইকে তিনি থ্যাঙ্কস দিয়েছেন, গেস্টদের তিনি থ্যাঙ্কস দিয়েছেন। আমাদেরকে মিল্টন নরসিংহী দাসপাড়া থেকে এসএমএস করেছেন, রেগুলার তিনি আমাদের এসএমএস করেন, আজকেও এসএমএস করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনি কখনো ভূতের সম্মুখীন হয়েছেন কিনা। না, আমি এরকম করে কারো কোনো কিছু সম্মুখীন হইনি ভাই এখন এবং হতেও চাই না, ভয় পেয়েছি বহুবার এবং সেগুলো এক সময় শেয়ারও করছি, বাট কোনো কিছু আমি কখনো দেখিনি আসলে, এটা আমার সত্যি খুবই সত্যি। রাফি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ফাহিম খুলনা থেকে, আমাদেরকে মেঘলা এসএমএস করেছেন এবং তিনি বলছেন আই জাস্ট লাভ ভূত এফএম। রানা চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন আমাদের হিমেল, এসএমএস করেছেন হাসান, গোবিন্দ আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে সাগর ফরিদাবাদ থেকে। এছাড়াও আমাদেরকে আরও অনেকে এসএমএস করেছেন, আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, অনেকগুলো এসএমএস করেছেন থেকে এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো অসম হবে আশা করছেন, আমিও তাই আশা করি। চলুন শুনি আমাদের প্রথম ঘটনা, আমাদের প্রথম অতিথির কাছে। আমি শুরুতেই জানতে চাইবো আপনার নাম, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
সালমা খানম।
আপনি কোথা থেকে এসেছেন?
শান্তিনগর থেকে।
শান্তিনগর থেকে এসেছেন, আমরা তাহলে আপনার ঘটনায় চলে যাই। আপনার আপনার ঘটনাটা শুনে আমি নিজেই খুব শিহরিত হয়েছি এবং আশা করছি যে যারা শুনছেন তারাও অনেক বেশি শিহরিত হবেন আপনার ঘটনা শুনে। আবার
আমি ছোট ছিলাম তখন, আমার 10-12 বছর বয়স। আমি ভাবতেও পারি না, আমি যখন এখন মনে হয় যে আমি কি পেতনি বা টাকরি বলে ছোট পেতনির যে একটা ছোট আত্মা থাকে সেটাকে ছোটকালে আমরা শুনছি এটাকে টাকরি বলে, এখনো সেটাই টাকরি বলে থাকে। তো এটা ছোট বাচ্চাদের ভিতরেই বেশি অ্যাটাক করে। তখন আমি ছোট, আমার ভাইয়ের মেয়ে, 7 দিন হয় নাই তখন, সেই তাকে টাকরিতে ভর করলো। সেটা কেমন করে, আমাদের বাড়ির পাশে একটা কামরাঙা গাছ ছিল, সেই জানলাটা খোলা ছিল। আমার ভাবি বাচ্চাটাকে ছোট রেখে উনি বাথরুমে চলে গেলেন, আমার মনে হয় ঠিক তখনই ওটা ওই জানলা দিয়ে প্রবেশ করছে। আমি এখনো ভয়ে আতঙ্কিত হই যে আমি কি সেই তাত্রী, আমি কি সেই পেতনিকে কোলে নিয়ে হাঁটতে থাকলাম, হাঁটছি, আমি চিন্তাও করতে পারি না। এখন এখনো আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি এখন মনে হলে আমি শিহরিত হয়ে উঠি যে আমার 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 কুলে ছিল ঠাকরি, আমার কুলে ছিল পেতনি, সেই মেয়ে কলি নাম ছিল মেয়েটি, এক কখনো নীল কখনো হলুদ, কখনো সে মুখ বিকৃত, কখনো তার চোখ বিকৃত, আমি কোলে নিলেই মনে হয় বেশি বিকৃত হইতো। আমার আম্মু আমার মা জননী যখন কোলে নিত তখন কিন্তু এতটা বিকৃত হইতো না, ভাবি ভাবি দুধও খেতে চাইতো না, সে ফিডার খেলেও খুব অল্প খেত, কিন্তু ফিডারটাই খেত, কিন্তু কখনো সে বুকের দুধ খেত না। আমার ভাবিকে সে খুব একটা পছন্দ করতো না, মার কোলে গেলে একটু শান্ত থাকতো, কখনো কখনো মা আমার কোলে দিয়ে মা বাথরুমে যেতেন, তখন সে আমার সঙ্গে বেশি ঠিকমিক করে উঠত, বেশি শরীরকে মুচড়াইতো, একদম কালো হয়ে উঠত, কখনো নীল কখনো হলুদ। আমি মাকে বলতাম, মা দেখো ও কেমন করে পেট ফুলায় আমার দিকে তাকায় আছে, মা দেখো। আমি আমার মার কোলে গেলে ও অন্যরকম হয়ে যেত, একদম শান্ত। আমি একদিন সেই মেয়েকে নিয়ে বারান্দায় ঘুরতেছি, তখন দেখি মেয়েটা শুধু উপর দিকে তাকাচ্ছে, উপর দিকে তাকাচ্ছে, আর কেমন জানি মুখটা তার হলুদ হয়ে উঠতেছে, একবার একবার নীল হয়ে উঠতেছে। আমি দৌড়াই আসা মার কোলে দিলাম, মা আমি কোলিকে নিব না, মা তুমি কাক কোলিকে নাও, আমার খুব ভয় লাগতেছে। ভাবি বলে, মা সত্যি মা আমিও ওকে নিব না, আপনিই রাখেন ওকে। এইভাবে সাত দিন থেকে আট দিন, হঠাৎ করে একদিন কোলি অসুস্থ হয়ে গেল। কি হলো, তার পেট ব্যথা, ডাক্তার আনলো আমার ভাই, কিন্তু সে কিছুতেই, আর ডাক্তার বললো ওষুধ দিয়ে গেল, মনে করলো কান ব্যথা তাও না, পেট ব্যথা তাও না। তাহলে কি হলো মেয়েটার, এই আম্মা কবিরাজ নিয়ে আসলো, আম্মা ওই হুজুরকে বললো, হুজুর আপনি একটু পানি পড়, পানি পড়া খাইলে ও আরো চেতে মেতে কান্না, সারাদিন কান্না, জুড়ে জুড়ে গলা ফাটাইয়ে কান্না করতো, আমার কোলে আসলে সে চিকমিক করে কান্না করতো, অন্য ধরনের কান্না, সেটা কি ধরনের একটা আওয়াজে কান্না, যেমন পেতনিরা যেরকম আওয়াজ করে ঠিক অমনি কান্না করতো সে। এভাবে প্রায় 15-16 দিন চলে গেল, একদিন রাতের বেলা খুব বেশি কান্নাকাটি করতেছে, আর এত বেশি সে নীল লাল হচ্ছে, তো আমার ভাইটা ছোট ভাইটা আমার বড় ভাই, আমার তিন বোনের বড়, সে সেই ভাই তার নাম বাবলুর, সে আমাকে আড়াল থেকে বললো, আমার বোনকে বললো শিউলিকে, সে বললো কি এটাকে তাকরি ধরছে, কিন্তু এটা তা আমরা কেউ বিশ্বাস করতেছি না, কেউ বিশ্বাস করতে মানে ওইটা তো আমরা কল্পনাও করতে পারি না, একটা বাচ্চা আমাদের বাচ্চা সেটি কোনোদিন পেতনি ধরতে পারে বা তাকরি ধরতে পারে। আগের জামানায় কিন্তু তাকরি ছিল, এটা তো এখন জামানায় কি বলে আমি জানি না, তবে আমরা ছোটকাল থেকে এটা তাকরিই শুনছি। তারপরে সেই 16 দিনের মাথায় ডাক্তার নিয়ে আসলো আমার ভাই, কিছুতেই সে কান্না থামছে না, আম্মা আম্মা পায়ের উপর নিয়ে শুয়ে রাখছে, বাচ্চাটাকে তেল মাখাচ্ছে, গরম সেঁক দিতেছে, কিছুতেই তার কান্না থামছে না। এমন সময় আম্মা বললো বাচ্চাটা যে কেমন করতেছে, আমার ভাবিকে বললো রতনকে খবর দাও ও আসুক বাসায়, কেন যে বাচ্চাটা কান্নাই থামতেছে না। তারপরে আমার বোনকে বললো যাও তো তুমি বাইরে থেকে এক জগ পানি নিয়ে আসো, দেখি ওর মাথায় ঢালি, মাথায় ঢাললে হয়তো বা ওর শান্ত হইতে পারে, জ্বর জ্বর গাটা দেখা যাচ্ছে গরম, ঠিক আছে যাও। আমি শুয়েছিলাম, আমি শুয়ে শুয়ে খেয়াল করতেছি যে বাচ্চাটা কেমন করতেছে, মানে আমার দিকে তাকায় আরো বেশি করতেছে, বাচ্চাটা চোখ একবারে উপরে একবার একবার উপরে উঠায়, একবার নিচে উঠায়, একবার পাশে তাকায়, এরকম করতেছে। আমার ভাবি অন্য দূরে তার রুমে যায় বসে থাকে, আমি তাকাই আছি, আমি দেখতেই আছি, আমি তো বুঝতাম না, বিধায় হয়তো বা তাকাই আছি, দেখি বাচ্চাটা কি করে, এরকম তাকাই আছি। আমার বোন গেল এক জগ পানি নিয়ে আসতে, বোন তো দৌড়ে আসলো পানি নিয়ে, বলল যে ঘরে আইসাই বলে, মা মা গো ওই ওই যে একটা আলো গোল আলো চলে যাচ্ছে, ও মা ওই গোল আলোটা চলে যাচ্ছে ওই জানলার দিক থেকে, ওটা বাজারের দিকে চলে গেল মা। আমি তো এই কথা শোনার পরে চিৎকার দিয়ে কান্দে দিলাম, বাচ্চাটা তখনই চোখ উল্টায়ে ঘুমায় গেল। মাও কাঁদতেছে, ভাবিও কাঁদতেছে, আমি তো চিৎকার দিয়ে কাঁদতেছি, হয়তো বা আমি ভয়ে কাঁদতেছিলাম। আমার বোন যখন বলল যে মা গো মা, ওই আলোটা ওই জানলার দিক থেকে বাচ্চার দিকে চলে গেল, আমার দিকে দেখতে দেখতে চলে গেল মা, আমি তো ভয়ে চিৎকার করে কাঁদতেছি, আর কুকুর বাইরের থেকে ঘেউ ঘেউ করে যাচ্ছে, অনেক জোরে জোরে কুকুর ঘেউ ঘেউ করে যাচ্ছে, শিয়ালও ওয়া ওয়া করে ডাকতেই আছে। কি এরকম একটা বিকট পরিস্থিতি আমরা শিকার হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমার ওই এলাকাটা, আমার বাসার চতুর্দিকে মনে হয়েছে কেমন একটা স্তব্ধ ভাব হয়ে গেল। অমনি সময় আমার ভাই আসলো হুন্ডা চড়ে। আমার ভাবি ফোন করলো আমার ভাইকে যে কলিয়ান নাই, তুমি তাড়াতাড়ি আসো। এক তো আমি ওর, তখন আমার মা বলতেছে কাফনের কাপড় আনতে বলো না, যে মা গো কাফনের কাপড় ঘরেই আছে। তখন আমার ভাই হুন্ডা চড়ে ঘরে আসলো, হুজুরকে বলা ডাকা হইল, আমার ছোট ভাই গেল হুজুরকে ডেকে নিয়ে আসলো, গোসল করালো, কাফনের কাপড় জড়াই আমার ভাই কুলে নিয়ে সেই রাতেই সেই কবর খোদা হইল, এবং আমার ভাই সেইখানেই হুজুরে কবর বাচ্চাকে ধুয়াইলো, তাকে দাফনের জন্য ব্যবস্থা করা হলো। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার 1974 এবং সে যে আমার সঙ্গে থাকলে যে কিরকম করতো, মানে এটা কি আমি কল্পনা করতে পারি যে আমি আমি পেতনিনি কুলে নিয়ে হাসছি, আমি তাকে কুলে নিয়ে হাসছি, মানে তো আমি কল্পনাই করতে পারি না। আমি এখনো এটা কল্পনা করলে নিজে নিজে শিহরিয়ে উঠি।
আপনার সাথে আপনার মেয়েও এসছেন এবং সেও একটা ঘটনা শেয়ার করতেছে, আমরা তার কাছে চলে যাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য, এবং আমরা এর মাঝখানে অনেকগুলো এসএমএসও পেয়ে গেছি, সেই এসএমএস গুলো আমরা পড়ব। এবং আমাদেরকে এসএমএস করেছেন সাইদ, এবং আমাদেরকে তার কাছে অবশ্য এতটা ভালো লাগেনি ঘটনাটা। সাইদুর আমাদের এসএমএস করেছেন, মারুফ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন তার কাছে ঘটনাটা ভয়ের লেগেছে। রবিন এবং রূপক রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে বাইরে বৃষ্টি দারুণ একটা মানে পরিবেশ ঘটনা শোনার জন্য। এবং আমাদেরকে উদয় এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে উফ গল্পটা সিরিয়াস ভয়ঙ্কর। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি রাকিব বাগদা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন সৌরভ, এছাড়াও শানি 69 বোর্ডবাজার থেকে রেগুলার তিনি এসএমএস করেন, এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকের ওয়েদারটার মতো সব ঘটনাগুলো ভয়ের হবে সেটা তিনি আশা করছেন। আরিফ আমাদের দিনাজপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভয়ঙ্কর ভালো লাগলো। আমাদেরকে এসএমএস করেছেন আদর সাতক্ষীরা থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মহিউদ্দিন মুর্তজা, এছাড়াও রবিউল এসএমএস করেছেন সিমিন আমাদের ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন আচ্ছা তিনিও আরিফিন ভাইয়ের ঘটনা শুনতেছেন। নাইম সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, রুহান আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো খুব ভালো লাগছে। ভাইয়া শাহরুখ আমাদের এসএমএস করেছেন এবং তারা তিনজন কাজিন একসাথে বসে স্পিকারে ভূত এফএম শুনছেন। শিলা চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি মাসুম ভাইকে থ্যাঙ্কস জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সবুর মগবাজার থেকে এবং তিনি বলছেন তার ভয় করছে, এবং আমাদেরকে এসএমএস করেছেন টিপু সারওয়ার আমাদের, এবং তিনি বলছেন যে আজকের ঘটনাটা অনেক ভয়ের ছিল। এনাম আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে এবং তার কাছে অতটা ভালো লাগছে না। তোফাজ্জল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন শিলা সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন।
আমার নাম মারজান সাইদা আর আমি এলএলএল প্রাইভেট পড়তেছি, আমি শান্তিনগর থাকি।
ওকে,
আমার ঘটনাটা হচ্ছে আমার কাজিনের সাথে ঘটে, সে পাকিস্তানের পাঞ্জাবে থাকে। তো সে তার হাজবেন্ডকে নিয়ে নতুন ঘরে শিফট হয়, তখন তার একটা বেবি 1 ইয়ারের ছিল। তো যেদিন থেকে সেই ঘরে সে শিফট হয়, বাচ্চাটা অনেক জোরে জোরে কান্না করে, রাতের বেলা খুবই কান্না করে, অ্যান্ড সে কোনো কিছু খাইতে পারে না, খেতে দিলে দেখা যায় বমি করে দেয়। বাচ্চাটা খুবই আনইউজুয়াল একটা বিহেভিয়ার করতেছিল ওই ঘরে যাওয়ার পর থেকে। 2-3 দিন এভাবে চলতে থাকে। তো 3-4 দিনের দিন যে আমার বোন রাতের বেলা শুনতে পারে একটা মেয়েকে অনেক জোরে জোরে পিটানোর আওয়াজ, আর তারপর পরে মেয়ে অনেক জোরে খুব বিকট ভাবে কান্না করে। এই আওয়াজটা সে ফার্স্টে মনে করে হয়তো নিচে থেকে পাশে থেকে আসে, পরে দেখে যে না এটা তার রুম থেকে আসতেছে। পরে যখন তার ঘুম ভেঙে যায় সে মনে করে হয়তো বা স্বপ্ন। তো সে পানি খেতে কিচেনে যায়, কিচেনে যাওয়ার সময় সে দেখে তার ড্রয়িং রুমের লাইট অন করা। তো আপু যে অফ করে দেয় লাইটটা, পরে যে কিচেনে পানি খায়, পানি খেয়ে বের হয়, দেখে তখন আবার ড্রয়িং রুমের লাইট অন করা। আপু তখন আপুর কাছে উইয়ার্ড লাগে জিনিসটা, কিন্তু যেহেতু সে ঘুমের মধ্যে ছিল এই কারণে সে আর কেয়ার না করে অফ করে দেয়। তো তারপরের দিন ভাইয়া চলে যায় বাইরে অফিসে, তো আপু তার বাচ্চাকে নিয়ে একা ছিল বাসায়, বাচ্চাকে ঘুম পাড়ায়। বাচ্চাটা যেখানে শুয়েছে বড় একটা খাট, বাচ্চাটাকে মাঝখানে শোয়ায়, দুই পাশে বড় বড় দুটা বালিশ দেয়, কোল বালিশ। তারপর সে কিচেনে যেতে নেয়, জাস্ট বের হচ্ছে রুম থেকে, তখনই সে পিছন থেকে আওয়াজ শুনে ধাপ করে জিনিস পড়ার, পিছনে তাকায় দেখে তার বাচ্চা মাটিতে পড়া, জোরে জোরে কাঁপতেছে। তো বাচ্চার কাছে সে বাচ্চাকে উঠায় জলদি করে, মাথায় বরফ দেয়। তখন তার মনে পড়ে তার মা বলেছে তাকে যে বাচ্চার বালিশের নিচে ম্যাট কাঠি এগুলো রাখতে হয় জানি শয়তানের আচরণা পরে। তো আপুর কাছে তখন মনে হচ্ছিল এরকম কোনো কিছু শয়তানের আছর পড়েছে বাচ্চার উপরেই, বাসার মধ্যে কোনো কিছু খারাপ আছে। তো পরে সে বাচ্চাকে এভাবে ঘুম পাড়ায়, আবার অনেকক্ষণ পর এক দুই ঘন্টা পরে বাচ্চাকে আবার রেখে কিচেনে যায় ফিডারটা রাখতে। তখনই সে শুনতে পারে যে অনেক জোরে তার বেডরুমের দরজার ধাপ করে লেগে গেছে। আর একটা জিনিস, আপুর রুমে তখন কোনো জানলা টানলা খোলা ছিল না, এসি চলতেছিল। তো এত জোরে করে দরজা লাগায় সে যখন যে দরজাটা খোলার চেষ্টা করে, প্রথমে খুলে না, দুই তিনবার ট্রাই করে দরজা ধাক্কায় খোলার চেষ্টা করে, একদম খুলে না। পরে হঠাৎ যখন খুলে যায়, খুলে দেখে বাচ্চাটা আবার মাটিতে পড়া, আর বাচ্চাটার মাথার ফুলে অনেক খারাপ অবস্থা বাচ্চার। আপু তখন তখন অনেক ভয় পায় জিনিসটায়। তো আমার দুলা ভাই তখন বাসায় আসার পর দুলা ভাইকে বলে যে গত কয়েকদিন ধরে বাসায় ওঠার পর থেকে বাচ্চার সাথে খারাপ হচ্ছে, বাচ্চাটা দুইবার মাটিতে পড়ে গেছে, আর এই ঘরের মধ্যে চিল্লানোর আওয়াজ, একটা মেয়ের কান্নার আওয়াজ তার বেডরুম থেকে আসে, এমনকি ঘরের লাইট যখন তখন অন হয় একা একাই আবার অফ হয়ে যায়, আবার হাঁটার আওয়াজ, এগুলো নিয়ে আপু অনেকটা ভয় পায়। বলে যে এই ঘরে নিশ্চয়ই কিছু খারাপ আছে, শয়তানের আসর আছে। তো দোলা ভাই বলে তুমি তো একটা এডুকেটেড মেয়ে, তুমি এসব কিভাবে বলতে পারো। পরে দোলা ভাই ইগনোর করে দেয় ম্যাটারটা। তো পরের দিন যখন দোলা ভাই দুই দিনের জন্য কাজে যায় অফিসের বাইরে, তো আপু তার বোনকে নিয়ে আসে বাসায়। তো বোন তো দুই দিনের জন্যই থাকতে আসে। প্রথম দিন যেদিন বোনটা আসে সেও সেম আওয়াজ শুনতে পায়, সেও মনে করে যে পাশের বাসা থেকে। পরে দেখে না এটা আপুর বেডরুম থেকে আসতেছে, সে চেক করতে যায় আপুর বেডরুমে, যা সব সাথে একদম আওয়াজটা নাই। সে খুঁজে দেখে যে কিছু হয়তো বা আছে, কিন্তু কিচ্ছু নাই। তো সে ফিরে তার রুমে যাচ্ছে, তখন আবার আওয়াজটা হওয়া শুরু করেছে। তো সে এক স্টেপ করে আগায়, আর এক স্টেপ করে তার কাছে মনে হয় আওয়াজটা তার আরো কাছে আসতেছে। সে অনেকটা ভয় পায়, সে ফিল করছিল তার পিছনে কিছু আছে। তো সে চলে যখন তার রুমে যখন ঢুকতে নেয়, তখনই তাকে ধাক্কা দিয়ে ফালায় দেয়, তখন তো সে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন আপুকে বলে যে আমার সাথে তো এরকম ঘটনা ঘটেছে, তোমার রুম থেকে আওয়াজ আসে বিকট ভাবে, এক মেয়ের কান্নার আওয়াজ, তাকে পিটানোর আওয়াজ, আর এমনকি আমাকে ধাক্কাও দেওয়া হয়েছে, আমি তো পরে সেন্সলেস হয়ে গেছি। তো আপু বললো যে হ্যাঁ আমি ওইগুলো শুনতে পারি, এখানে আমার খুব খারাপ ফিলিং হয়, আর একটা জিনিস, তার যখন মনে হয় যে তার আশেপাশে কিছু আসে, তার গায়ে একটা ঠান্ডা বাতাস এসে লাগে। তো তারা ডিসাইড করে যে সেই বাসাটা ছেড়ে দিবে দুলা ভাই আসার পরে। তো সেই দিনই আবার তার বোন চলে যায়, সে খুব ভয় পায় দেখে তার বাসায় চলে যায় ফিরে। তো আপু আধা দিনই বাসায় থাকে না, সেও বাইরে থাকে। পরে যখন রাতের দিকে সে ফিরে আসে বাসায়, জাস্ট গেটটা খুলে সে লাইট অন করে নাই, তখনই পাশের বাসার যে লাইট আসতেছে একটু দেখা যাচ্ছে তার রুমে, সেখানে দেখে যে কি জানি হাঁটতেছে, সেইটা স্পষ্ট দেখতে পারে এখানে একজন হাঁটতেছে। সে জলদি করে লাইট টাইট অন করে, তার রুমে যেয়েও লাইট অন করে, দেখে কেউ নাই। সে তার বারান্দার সব দিকেই খুঁজে, কিন্তু বাসায় কেউ ছিল না। আপু খানিকটা ভয় পায়, কিন্তু সে চিন্তা করে যে আজকে রাতে ঘুমায় পড়বো, পরে সকালে তো মায়ের বাসায় চলে যাবো। তো পরে সে ঘুমায় পড়ে, অনেক রাতের দিকে হঠাৎ তার পানি পিপাসা লাগে, সে পানি খেতে কিচেনে যায়, পানি খাচ্ছে, তখন সে ফিল করতে পারে তার পিছনে কে জানি দাঁড়িয়ে আছে, সে তার গায়ে একটা ঠান্ডা বাতাসও লাগে। সে পিছনে তাকায় সাথে সাথে দেখে কেউ নাই। তো সে এই কারণে পরে ঘর খুঁজে, ড্রয়িং রুম সব, দেন সে যখন তার মেইন গেটের সামনে এসে দাঁড়ায়, তার রুমে তার তখন ড্রয়িং রুমে লাইটও ডিনার টেবিলের ওদিক থেকে লাইটটা যে যাচ্ছে তার রুমে, ওখান থেকে জাস্ট ওই লাইটটাই দেখা যাচ্ছে তার বাচ্চাটা মাটিতে উল্টা হয়ে পড়ে আছে। কিন্তু সে যখন পড়ে গেছিল সেই আওয়াজটা কিন্তু সে শুনতে পারে নাই, সববার যেমন আওয়াজ শুনতে পারছে কিন্তু তখন সে শুনতে পারে নাই, এমনকি বাচ্চা প্রথমে কাঁদতেছিল না, সে দৌড় দিয়ে বাচ্চাকে উঠাতে দেবে, তখনই সে দেখে তার ফ্যানের উপর একটা মেয়ের ঝুলতেছে ফাঁসি দিয়ে গলায়, সে তখন সেন্সলেস হয়ে পড়ে যাবে, কিন্তু তার বাচ্চার কান্না তার কানে আসাতে যে সে ওখান থেকে বেঁচে আসতে পারছে, সে যেটা বলে। তারপরের দিন দুলা ভাই এসে এরকম যখন দারোয়ানের কাছে জানতে চায়, দারোয়ান বলে যে ওই ঘরে তাদের আগে যারা থাকতো সেই মেয়েটাকে খুব পিটাইতো তার জামাই, আর মেয়ে খুব কান্না করতো, তো একদিন মেয়েটা তারপর সুসাইড করে ফাঁসি দিয়ে। তো তারপর এইটা তো দারোয়ানের কাছ থেকে জানতে পায়, আর বাড়িওয়ালার কাছে যখন সে চাবি দিতে যায় তখন শুনে যে আশেপাশের মহিলাও তাকে বলেছে, 2-3 দিনের জন্য যখন বাসাটা অফ ছিল তখন ওই মহিলাও সেই বাসায় কান্নার আওয়াজ পেত, আর হচ্ছে জানলার কাছে একটা মেয়েকে দাঁড়াইতেও দেখতো, ওখান দিয়ে হাঁটাহাঁটি করতে দেখতো। এই জিনিসটা সে প্রথম বিলিভ করে নাই, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে বাড়িওয়ালাও সেটা বিলিভ করে। জি, আমার এইটাই ছিল ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমরা অলরেডি অনেকগুলো SMS পেয়ে গেছি, হাবিব আমাকে খুব রিকোয়েস্ট করেছেন একটা SMS করার জন্য, সেই SMS হচ্ছে যে প্রথম ঘটনাটি তার ভালো লাগেনি। আকাশ আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন যে হ্যাঁ রাসেল ভাই, আজকের এপিসোডটা খুব ভালো হচ্ছে এবং ভয়ও লাগছে তার কাছে, আমি দেখতে পাচ্ছি। আমাকে সুলাইমান SMS করেছেন এবং লিখেছেন, হ্যালো হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদেরকে সাতক্ষীরা থেকে ফয়সাল SMS করেছেন, ফয়সাল, রুবেল, মাসুদ, মনিরুল, দোলন, তারা সবাই ভূত এফএম শুনছেন, হৃদয় আমাদের SMS করেছেন এবং তিনি ঘরে একা তাই ভয় লাগছে। এবং কৃষ্ণ আমাদের SMS করেছেন পল্লবী থেকে, তারা তিনজন একসাথে ভূত এফএম শুনছেন, আমাদেরকে SMS করেছেন আলিশা মিরপুর থেকে। এছাড়া আমাদেরকে আনিকা SMS করেছেন ঢাকা থেকে, আমাদেরকে এছাড়াও দীপক SMS করেছেন, কিরণ বরিশাল থেকে SMS করেছেন, লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুটবল, কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ইউ 88.0 FM, আমাদেরকে নিশান SMS করেছেন যশোর থেকে, আমাদেরকে ফয়জুল ইসলাম SMS করেছেন জাহাঙ্গীরনগর থেকে, সাগর নড়াইল থেকে SMS করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন, তো ফয়সল বনানী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট যে ঘটনাটা অনেক করা হয়েছে সেই ঘটনাটা তার ভালো লেগেছে। সজীব খিলগাঁও ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে, এছাড়াও SMS করেছেন কামরুল ইসলাম মিরপুর থেকে, আমাদেরকে ইর্তিজা SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো ডিফারেন্ট এবং বাট অসম হচ্ছে। আমাদেরকে ঈশিতা রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন জোস হচ্ছে, আমাদেরকে সানা SMS করেছেন রাজশাহী থেকে, মুনা বনশ্রী 74 থেকে SMS করেছেন, আমাদেরকে বৃষ্টি চিটাং থেকে SMS করেছেন আমাদেরকে, এছাড়াও মিরাজ চট্টগ্রাম থেকে চিটাং থেকে, হানিফ আমাদের SMS করেছেন, এছাড়াও লেনিন আমাদের না লালি লেলিন হ্যাঁ আমাদের SMS করেছেন আমাদেরকে নীল পাখি, এছাড়াও কিরণ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FOORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে ফিরে আসবো আবার নতুন অতিথি নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Haunted by Airtel.
আমি শাওলি, আজকে আমি আপনার কাছে কয়েকটা ছোট ছোট ঘটনা শেয়ার করব, যেটা আমার আগের বাসায় ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা। তো এই ঘটনাগুলো আমি আমার ছোট বোন মলি দুজনে এক্সপিরিয়েন্স করি। তো আমার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বলে আমরা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি। সঙ্গতাকান আমি এলাকার নাম বললাম না। আমরা যে কম্পাউন্ডে থাকি, কম্পাউন্ডের মোট চারটা বিল্ডিং। আমরা আগে যে বাসাতে থাকতাম সেটা চারতলা একটা বিল্ডিং ছিল এবং আমরা তো দোতলায় থাকতাম। তো প্রথমে আমার বাসায় কিছু বর্ণনা দিইনি। আমার যে বাসাটা সেটাতে দুইটা বেডরুম ছিল, একটা বারান্দা ছিল, একটা ডাইনিং ছিল, একটা কিচেন ছিল, একটা ড্রয়িং রুম ছিল। তো বারান্দাটা যেটা ছিল সেটা বাসার পিছনের দিকে ছিল এবং সেটা দিয়ে মাস্টার বেডেও যাওয়া যেত আর আমাদের বেডরুমেও যাওয়া যেত। তো প্রথম যে ঘটনাটা ঘটে সেটা 2006 or 2007 এর দিকে ঘটে যাওয়া একটা ঘটনা। তখন একটা ওয়ার্কিং ডে ছিল, কিন্তু ওই দিন আমাদের স্কুল অফ ছিল। আমি আর আমার ছোট বোন রুমে বসে গল্প করছিলাম, মা গোসলে ছিলেন। তো গল্প করতে করতে হঠাৎ আমি দেখি, আমি আর আমার ছোট বোন দুজনে মিলে দেখি যে মা বারান্দার তোয়ালে মেলছেন। তো একটু অদ্ভুত লাগে, কারণ 5 মিনিটও হয়নি মা গোসলে গেছেন আর এত তাড়াতাড়ি বের হওয়া সম্ভব। তো আমি আর আমার ছোট বোন মাকে কি জানি বলার জন্য বারান্দায় যাই। ও মা বারান্দায় গিয়ে দেখি মা নেই। এটা অদ্ভুত একটা ব্যাপার যে 10 সেকেন্ড হলো না আমরা দেখলাম আর এর মধ্যে মা বেডরুমে চলে যাবে তোয়ালা বেড়ে। তো যাই হোক, আমরা ওয়াশরুমে যাই, গিয়ে দেখি ভিতরে শাওয়ারের আওয়াজ হচ্ছে মা গোসলে। বাবা ওই দিন অফিসে ছিলেন, যেহেতু এটা ওয়ার্কিং ডে ছিল আর কাজে এনেও রান্নাঘরে ছিল। তো মা গোসল থেকে বের হওয়ার পর মাকে বললাম, মা বললো তোমাদের মনের ভুল। তো ঠিক আছে, আমার মনের ভুল হিসেবে মেনে নিলাম। এর বেশ অনেকদিন পরে আরেকটা ঘটনা ঘটে যেটা আমার ছোট বোন এক্সপিরিয়েন্স করে। আমাদের যে রুমটা ছিল সেটার দুইটা দরজা ছিল, একটা সামনের দিকে দরজা, একটা পিছনের দিকে দরজা। তো ও পড়ছে পড়ছে, তো পড়তে পড়তে ওর হঠাৎ ফিল হয় যে সাদা কাপড় পরে কেউ ওর পিছন দিক দিয়ে 2 বা 3 বার রাউন্ড দিয়ে যায়। তো ও এটাকে এত পাত্তা দেয় না, ভাবে হয় আমি বা মামনি বা কাজের কেউ একজন হবে। তো পড়তে পড়তে হঠাৎ ওর চোখ দিয়ে পিছনের দরজার দিকে, হঠাৎ ওর তাকে দেখে যে মামনি দরজা হেলা নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। তো আমার বোন জিজ্ঞাসা করে মামনি কি হয়েছে, মামনি কিছু বলে না, হাসে। ও আবার জিজ্ঞাসা করে মামনি কি হয়েছে, মামনি কিছু বলে না, মামনি হাসে। এটা কোনো অদ্ভুত ব্যাপার না যে মাতা সন্তানের দিকে তাকিয়ে হাসবে, কিন্তু কন্টিনিউসলি হাসছে আর বাচ্চা জিজ্ঞাসা করছে কি হচ্ছে। তো মা কিছু না বলে হাসছে, তো একটু অদ্ভুত লাগে। তখন ও আবার জিজ্ঞেস করে মামনি কি হয়েছে। এবার মামনি হাসে এবং ওর হাসিটা, মামনির হাসিটা দেখে আমার বোন খুব ভয় পায়। ও দৌড় দিয়ে বেডরুমে চলে আসে, বেডরুমে চলে এসে দেখে আমি আর মামনি বসে গল্প করছি। তো মামনিকেও বলে, আমাকেও বলে। তো মামনি বলে তোমার মনের ভুল। তো ও বিশ্বাস করে নেয়, কিন্তু ওর ভিতরে খুঁতখুত করতে থাকে। তো আমার কাছে অদ্ভুত লাগে, কারণ আমিও এই টাইপের একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেছি, মানে মামনিকে আমরা দুজন দেখেছি আগে একবার। যাই হোক, আমরা তেমন কিছু বলি না। তো তৃতীয় যে ঘটনাটা ঘটে সেটা রাত্রেবেলা ঘটে। রাত্রে 1টার পরে আমি আর আমার বোন লাইট অফ করে আমাদের রুমে শুয়েছিলাম। তো আমাদের যে খাটটা ছিল সেটা দেয়ালের সাথে লাগানো ছিল। আমি সবসময় ভিতরের দিকে অর্থাৎ দেয়ালের দিকে ফিরে শুতাম আর আমার বোন ছিল বাইরের দিকে। তো আমি ওই দিন দেয়ালের দিকে মুখ দিয়ে শুয়েছিলাম আর আমার বোনের দিকে আমার পিঠটা ছিল। তা আমি আমার বোনকে কি জানি বলার জন্য পিছনে ফিরেছি। হঠাৎ পিছনে ফিরে আমি খুব ভয় পেয়েছি, কারণ আমি দেখি আমার বোনের দিকে, বোনের পিছনে কে যেন দাঁড়িয়ে আছে, একটি শ্যাডো মতো, বেশ লম্বা, তার চুলগুলো লম্বা ছিল, অর্থাৎ একটা মহিলার শ্যাডো ছিল। আমি ভয় পেয়ে একটা ছোটখাটো চিৎকার মতো দিয়ে আমার বোন হঠাৎ করে বলে, আপনি তো আমার জিনিস, তুমি চিৎকার করলে কেন? আমি যে দেখ তোর পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। ও পিছনে এইভাবে বলে, কই আপনি না তো। তখন আমি নোটিস করি যে হ্যাঁ, পিছনে কেউ নেই, কিন্তু আমি কিছু একটা দেখেছি। তো ও ঘরে লাইট জ্বেলে বলে, আপনি কেউ নাই, তোমার মন। আমি বলছি হ্যাঁ, মনের ভুল হয়তো। আমি কিছু না বলে আমি দিন রাত্রে ঘুমিয়ে যাই। তো আরেকটা ঘটনা প্রায় প্রায় ঘটতো বাসায়, যে দুপুরের আওয়াজ সকালের দিকে, বিকালের দিকে বা সন্ধ্যা রাত্রের দিকে হতো। তো আমরা কেউ এতটা পাতে দিতাম না, কারণ কম্পাউন্ডে আরো অনেক আপু আছে, অনেক মেয়ে আছে, তো তারা দুপুর করে হাঁটতে পারে। কিন্তু একদিন রাত প্রায় 2টার দিকে আমি আর আমার বোন ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম, আমাদের দুই বোন আবার রাত জেগে গল্প করার অভ্যাস। তো হঠাৎ করে আমরা শুনি দুপুরের আওয়াজ, আমরা দুই বোন খুব ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমরা ওই রুমের লাইট ফ্যান অফ না করে আমাদের রুমে চলে আসি এবং আমরা রুমে অনেকক্ষণ থেকে প্রায় 10 মিনিট পরে আমরা দুজন বের হই, বের হয়ে বাকি রুমগুলোর লাইট জ্বালাই এবং তারপরে ড্রয়িং রুমের লাইট ফ্যান অফ করে আমাদের রুমে চলে আসি, কিন্তু বাকি রুমের লাইট গুলো অফ করি না। ইনফ্যাক্ট আমাদের রুমের ওই দিন আমরা লাইট অফ করি না, লাইট অফ না করে আমরা ঘুমিয়ে যাই। পরদিন সকালে মামনি আমাদেরকে বকা দেয়, মামা তখন বলে এই ঘটনা, কারণ আমার মামনি বলে যে না তোমাদের মনে হয়েছে। তো এমন যদি হতো যে এক আমি এক্সপিরিয়েন্স করেছি বা আমার বোন আলাদা এক্সপিরিয়েন্স করেছে, তাহলে হয়তো বলতে পারতাম যে মনের ভুল, কিন্তু দুই বোন মিলে একসাথে এক্সপিরিয়েন্স করা, ইটস এ রিয়েল ওয়ার্ল্ড থিং। তো আমরা কিছু বলি না। তো আমাদের বাসার পিছনে একটা ডোবা আছে, সেই ডোবাটা অনেক আগে ভরাট করে ফেলা হয়েছে। তো মুক্তিযুদ্ধের সময় এই ডোবাতে বলে অনেক মানুষকে মেরে পুঁতে ফেলা হয়েছিল, এটা আমার মা বাবা দুজনে বলেছেন, আর বাসার আগে যে দারোয়ানরা ছিল তারাও বলেছে, কেয়ারটেকাররাও বলেছে। এখন জানি না কি হয়েছিল ওই সময়। তো যাই হোক, আমরা এখন আর ওই বাসাতে থাকিনি, আমরা পাশের বিল্ডিং এ চলে এসেছি। তো পাশের বিল্ডিং এ আলোর মতে কোনো কিছুই হচ্ছে না, বা ওই বাসে আগে এখন যারা থাকে তাদেরকে আমি কখনোই জিজ্ঞাসা করি যে তারা আদৌ কিছু এক্সপিরিয়েন্স করেছে নাকি, হয়তো বা তারা কিছু এক্সপিরিয়েন্স নাও করতে পারে, বা এক্সপিরিয়েন্স করলে হয়তো তারা কিছু নাও বলতে পারে, এখন জানি না কি। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন, থ্যাংক ইউ।
Haunted by Airtel.
শুনছিলাম একটা রেকর্ড ফাইল, এবং শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক, রেডিও নেটওয়ার্ক। এবং আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, যারা আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে কমিউনিকেট করতে চান, যারা এই মাত্র জয়েন করলেন তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান, যেটা সবচাইতে বেশি জরুরি, তাদেরকে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিন, এবং জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনে নেব। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
কি আসল ভাই, আমার নাম অনিক ফারহান।
আপনি এসেছেন কোথা থেকে?
আই এম ফ্রম বাড়িধারা, বসুন্ধরা।
ওকে, আমরা ঘটনায় চলে যাই।
রাসেল ভাই, আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি আমার সাথে হয় নাই, আমার এক ফ্রেন্ড তানভীর ওর দুলাভাইয়ের কাছ থেকে শোনা। এখন ওই দুলাভাইয়ের বাড়ি ছিল আপনার মাদারীপুর জেলার কালকিনি থানার কাশিমপুর গ্রামে। এখন ওই গ্রামে একটা যে সমস্যা ছিল, ওইখানে প্রায় 4-5 মাস ধরে একটা সমস্যা ছিল ওই সময়, যে কাউকে লাশ, মানে কারোর লাশ দাফন করলে আগের দিন পরের দিন ওই লাশটা মানে কবরের উপরে পাওয়া যেত, এবং পাওয়া যেত তো পাওয়া যেতই, মানে চোর যদি চুরি করা, কাফন চুরি করার জন্য চুরি মানে লাশ ওঠাতো, তাহলে কাফনটা থাকতো না, কিন্তু লাশটার সাথে কাফন থাকতো বা অক্ষত অবস্থায় থাকতো। প্রায় এই ঘটনাটি অনেক দিন ধরে চলতে থাকে ওই এলাকায়, প্রায় ওই এলাকার মানুষ ওই ঘটনাটির মাধ্যমে ইউজড হয়ে যায়। হঠাৎ এক সময় ওই এলাকার চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যান সাহেবের মা মারা যান। তখন মানে এই এলাকায় যখন এই ঘটনাটি কন্টিনিউ চলতেছে, তখন ওনার মা মারা যাওয়ার পর উনি ডিসিশন নেয়, মানে কবর, মানে ওনার মাকে কবরস্থ করার পরে ওখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে। এখন সেই মোতাবেক গ্রামের মানুষদের নিয়ে বসেন উনি। বসার পর উনি 10 জন মানুষ ঠিক করেন, 10 জন মানুষকে দুই ভাগে ভাগ করে দেন। প্রথম ভাগ সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত রাত মানে পাহারা দেবে, এবং দ্বিতীয় গ্রুপটা রাত 12টা থেকে ফজরের নামাজ পর্যন্ত পাহারা দেবে। সেই মোতাবেক সুন্দর মতো প্রথম গ্রুপটা পাহারা দেয় রাত 12টা পর্যন্ত। যখন দ্বিতীয় গ্রুপটা আসে তাদের কাছে মানে দায়িত্বটা হ্যান্ড ওভার করে দেওয়া হয়, তারপর দ্বিতীয় গ্রুপটা সুন্দর মতো পাহারা দিচ্ছিল। হঠাৎ আপনার এমন সময় ফজরের আজান দেওয়ার 3-4 মিনিট আগে ওই গ্রুপের সবাই মানে আলোচনা করতে থাকে, এতক্ষণ যা মানে চোর টোর আসলে তো এসে পড়তো, ফজরের আজান দিয়ে ফেলবে 3-4 মিনিট পরে, সূর্য আস্তে আস্তে উঠতেছে, ওই সময় মানে সবাই মানে রিল্যাক্স হওয়ার জন্য সারা পাহারা দিছে। যেন বিশ্রাম নেওয়ার জন্য গাছের মধ্যে, এখানে পাশে যাচ্ছিল অনেকগুলা ঘাসের মধ্যে সবাই মানে ঢেলান দিয়ে বসে। হঠাৎ সবার অগোচরে সবাই মানে ঢেলান মানে দেওয়ার পর সবার অগোচরে আপনার সবাই আনফর্চুনেটলি ঘুমিয়ে যায়। তখন হঠাৎ তাদের মধ্যে থেকে একজন ফিল করে তার কাঁধের মধ্যে একটা ঠান্ডা নরম হাত, তার কাঁধের মধ্যে মানে নরম হাত দিয়ে কেউ মানে শুয়ে রয়েছে কাঁধের মধ্যে। হঠাৎ তিনি আস্তে আস্তে মানে চোখ খুলে যা দেখে, মানে কি বলবো, যে লাশটা গত সন্ধ্যাবেলা কবর দেওয়া হয়েছে, যে চেয়ারম্যানের মার লাশটা কবর দেওয়া হয়েছে, সেম সেই লাশটাই পুরো সেইভাবে তার ডান কাঁধের মধ্যে বাহাত দেয়া, এবং তার পাশে যে গ্যাপের ডান সাইডে যে লোকটা ছিল, আরেকজন পাহারাদার ছিল, ওনার কাঁধে ডানহাত দেওয়া, ডানহাত দিয়ে এভাবে শুয়ে রয়েছে। তখন এটা দেখে আর উনি ঠিক থাকতে পারে নাই, উনি গ্রামের মধ্যে দৌড়ে চলে যায়, মানে গ্রামের মধ্যে দৌড়ে চলে যায়। চলে যাওয়ার আগে একটা কথা বলি, যখন উনি দেখছে মানে এই লাশটা কাঁধের মধ্যে হাত দিয়েছিল, তখন আরেকটা জিনিস দেখে যে কবর দেওয়া হয়েছে, যেখানে কবরের উপর একটা বিশাল কালো শেপ আপনার দাঁড়িয়ে রয়েছে, মানে শেপটা কি বলবো বিশাল ছিল কালো শেপ। যখন উনি গ্রামের মধ্যে দৌড়ায় যান, দৌড়ায় গিয়ে মানুষকে বলতেও পারে না, জাস্ট বলে মানে একটু বলতে পারে, একটু বলে সাথে সাথে হাত ফেলে মারা যায়। তখন গ্রামবাসী বুঝতে পারছে একটা কিছু হয়েছে, তারপর গ্রামবাসী সবাই ওইখানে যায়, ওইখানে গিয়ে দেখে যে চারজন পাহারাদার অবশিষ্ট ছিল, ওইখানে পাহাড়ি ছিল, তারা সবাই হার্ট অ্যাটাক বা হার্ট ফিল করে যেভাবে মারা গেছে। তখন এই ঘটনাটি এলাকার মধ্যে খুবই আলোড়ন সৃষ্টি করে, তারপর আপনার মানে প্রায় একদিন প্রায় আলোড়ন সৃষ্টি করে আলোড়ন। তারপর চেয়ারম্যান ওইখানে প্রায় ডিসিশন হয়, এখানে হুজুর আনা হবে ভালো একজন, সে মোতাবেক পাশে একটা গ্রাম থেকে একটা মাদ্রাসা একটা ভালো হুজুর ছিল, ওনাকে আনা হয়। এখন হুজুর গ্রামের মধ্যে আসেন, হুজুরের সাথে একজন তার সহযোগী ছিল। যখন হুজুর তাদের ওই গ্রামটা পাড়া দেবে, তখন ওই যে জিনিসটা মানে দেখছিল, মানে জাস্ট আইসা বলছে ওই জিনিসটাই নাকি হুজুরকে বলছে মানে তোর যদি ভালো চাস বাঁচতে চাস তুই এখান থেকে চলে যা। তারপর হুজুরটা ওনাকে বলছে মানে ওই জিনিসটাকে বলছে, আমি যেখানে চাই মানুষের ভালো করি সবসময়, ঠিক আছে, আর আমি এখানে আসছি তো ওদের ভালো করি, আমি এখান থেকে যাবো। সেই মোতাবেক হুজুর আসে, হুজুর আসে, তারপর হুজুর যেখানে থাকে মানে গ্রামটার মধ্যে আসে, যেখানে থাকে সেই জায়গার মধ্যে একটা গোল সার্কেল করে দেয় ছোট একটা জায়গা, এবং মানুষকে বলা হয় মানে একটা নির্দিষ্ট সময় ছিল এই সার্কেলের মধ্যে কেউ আসতেও পারবে না, কেউ সার্কেল থেকে বাইরেও যেতে পারবে না। হঠাৎ এমন এক সময় হুজুর আপনার ফজর নামাজ পড়ে একটু হাঁটতেছিল, আনফর্চুনেটলি হুজুর মানে হাঁটার মাঝখানেই ওই লাইনটা উনি ক্রস করে ফেলে, প্রায় ক্রস করে ফেলে এই অবস্থা, মানে একটা ভিতরে একেবারে। তখন হুজুর সাথে সাথে হুজুর রিলাক্স করতে পারে উনি ভুল করছে, তখনই ওই যে জিনিসটা হুজুরকে বলছিল মানে তুই এখান থেকে চলে যা নাহলে তোর বংশ নির্বংশ করে ফেলবো, সেই জিনিসটা হুজুরের সামনে আসে। বিশাল একটা কালো শেপ ছিল, বড় বড় দাঁত ছিল। তখন হুজুর বুঝে ফেলে, তখন ওই শেপটা ওনাকে বলে তোকে না বলছে এখান থেকে চলে যেতে। তখন হুজুরকে বলে আজকে তোকে মেরে ফেলবো, কারণ হুজুর বুঝতে পারে। তখন হুজুরকে এই জিনিসটা ওই সময় ওই জিনিসটা হুজুরকে ওইখানে মেরে ফেলে। তখন মারা যাওয়ার আগে হুজুর সেই হুজুরের সাথে যে সহযোগী ছিল ওই সহযোগীকে হুজুর বলে মানে ওদের ভালো করার জন্য আমি আসছিলাম, তুমি আমি যেখান থেকে আসি আমার ওই মাদ্রাসা আমার একটা বই আছে, ওই বইয়ের মধ্যে এইভাবে এইভাবে আমল করা আছে, তুমি আমলগুলা করো, আমলগুলা করা তুমি মানুষগুলোকে রক্ষা করো। তখন সেই মোতাবেক হুজুর মারা যায়, সেই মোতাবেক ওই লোকটা আপনার ওইখানে যায়, মাদ্রাসা যায়, ওই বইটা নিয়ে আসে, তারপর উনি আমল করে, আমল করার পর ওই যে খারাপ জিনিসটা ছিল ওইটাকে বোতলের মধ্যে বন্দি করে, বন্দি করার পর ওইটাকে আপনার একটা নদী ছিল, ওই নদীর মানে একটা স্রোত ছিল, ওই স্রোতের মধ্যে এটাকে ফালায় দেয়। সো এভাবেই ওই এলাকার মানুষ এই ঘটনা থেকে মুক্তি পায়। সো সবাই স্টোরি,
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি বেশ কিছু এস এম এস চলে এসেছে। সাকিব হোসাইন সজীব কল্যাণপুর থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে তার সারাদিন মন খারাপ ছিল এবং এখন ভয়ে সব কাহিনী শুনছেন আজকে এবং ভয়ে তার গা একদম ঠান্ডা হয়ে গেছে। সৃষ্টি মিরপুর থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন শাকিল এবং লিমা। এছাড়াও আচ্ছা সৃষ্টি যেটা জানতে চাচ্ছেন যে ফেসবুক ফ্যান পেজের কথা, হ্যাঁ, www.facebook.com/radiofurti এখানে গিয়ে আপনি অবশ্যই আপনার যে কোনো কথা জানাতে পারেন আমাদেরকে। রাজু সাতক্ষীরা থেকে আমাদের এস এম এস করেছেন এবং তার কাছে ঘটনাটা অত বেশি ভালো লাগেনি আমাদেরকে। এছাড়াও ইয়াসিন এস এম এস করেছেন, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ফাহাদ বাড্ডা থেকে এবং তার কাছে বেশ ভয় লাগছে। রাজিন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন কবির জিঞ্জিরা থেকে, এস এম এস করেছেন আমাদেরকে শাকুর মিরপুর থেকে, এছাড়াও সন্ধি আমাদের এস এম এস করেছেন খুলনা থেকে, আমাদেরকে রনি এস এম এস করেছেন তার কাছে অসম লাগছে, এবং আমাদেরকে এছাড়াও সোলাইমান এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি স্বর্ণালী এবং তার কাছে খুব বেশি ভালো লাগছে। সাতক্ষীরা থেকে এস এম এস টি করেছেন হাসান এবং সাইমা আমাদের এস এম এস করেছেন, এছাড়াও সাকিব চিটাগং থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আলিফ, এস এম এস করেছেন আমাদেরকে কৃপা, এছাড়াও সুজন সিলেট থেকে এস এম এস করেছেন আজকের এপিসোডটি তার কাছে দারুণ লাগছে, হাসান আমাদেরকে এস এম এস করেছেন, কামরুল আমাদের এস এম এস করেছেন। আপনারা যারা এস এম এস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চান তাদেরকে আমরা ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhfm@radiofurti.fm হুইচ ইজ bhfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা অথবা আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন, আমরা সেটা প্রচার করব রেডিও ফুর্তিতে। আর চলে যাব আমরা একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.0 FM, আর ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
FM, haunted by Airtel.
সব সময় রেডিও ফুর্তি করিতে সময় রাত 12:57 চলছে প্রতিদিন হঞ্চের বাড়ি। আমি রাসেলের সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আপনারা তো রয়েছেনই, এবং আপনারা যে রয়েছেন সেটা আপনারা SMS এর মাধ্যমে প্রতিনিয়তই আমাদের জানিয়ে দিচ্ছেন। আমরা একটা SMS পেয়েছিলাম, আমি নামটা মনে করতে পারছি না। SMS এ লেখা ছিল এরকম যে ঈদ যদি শুক্রবারে হয়, হ্যাঁ এরকম একটা সম্ভাবনা তো আছেই, ঈদ যদি শুক্রবারে হয় তাহলে ভূতাচাম হবে কিনা। অবশ্যই হবে, এবং ঈদের যে এপিসোডটা সেটা অবশ্যই স্পেশাল একটা এপিসোড হবে, এবং সেখানে অবশ্যই স্পেশাল কিছু মানুষ থাকবেন। এবং স্পেশাল মানুষ কারা? স্পেশাল মানুষ যারা, তারা হচ্ছেন আপনাদের অনেক অনেক পছন্দের একজন মানুষ, এবং অনেক পছন্দের, যাকে আপনারা সবসময় তাদের, মানে যাকে, যিনি আপনাদের গান দিয়ে মুগ্ধ করেছেন সবসময়, এবং যার শুধুমাত্র গান না, যার সব কিছু, তার সব ধরনের, মানে স্টাইল যেটাকে বলে আর কি, বা লাইফ স্টাইল, সব কিছুই আমাদের মুগ্ধ করে, সেরকম একজন মানুষ থাকবেন আমাদের ভূত এফএমে। অবশ্যই অবশ্যই নামটা বলতেই হচ্ছে, সেই নামটি হচ্ছে মাকসুদ। আপনারা সবাই জানেন, এবং এখন পর্যন্ত মাকসুদ নামটি বলার সাথে সাথে হয়তো মাকসুদ ভাইয়ের নামটা বলার সঙ্গে সঙ্গে হয়তো আপনাদের অনেকগুলো গানের কথা মনে পড়ে যাচ্ছে, সেই মানুষটার কথা মনে পড়ে যাচ্ছে। মাকসুদ থাকবেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন আপনাদের অনেক অনেক পছন্দের একজন শিল্পী ফাহমিদা নবী। তারা তাদের জীবনের বিভিন্ন ঘটনা শেয়ার করবেন, তারা কথা বলবেন এই সমস্ত প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে, আরও বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলবেন, এবং রোমহর্ষক সব কাহিনী তারা শোনাবেন, এবং তাদেরকে নিয়ে আসবো আমরা ঈদে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই। এবং তারা আসতে সম্মতি জানিয়েছেন, এটা আমরা নিজেরাও অনেক বেশি অনার, আমরা অনেকটা সৌভাগ্যবান মনে করছি নিজেদেরকে। এবং আশা করছি যে ভূত এফএম ঈদ স্পেশাল যেটা, সেই ঈদ স্পেশালটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং আপনারা অবশ্যই ওই সময়টুকু, আপনারা ওই সময়টুকু আলাদা করে রাখবেন, যে সময়টুকুতে আপনারা ভূত এফএমে আমাদের সেই সেলিব্রিটিদের সঙ্গে থাকবেন, আরো অনেকেই, আরো অনেক ঘটনা থাকবে, এবং সেই জায়গাটাতে, সেই স্পেশাল এপিসোডটিতে আমি চাই যে আপনার ঘটনাটিও স্থান পাক, এবং আপনারা যারা পাঠাচ্ছেন ঘটনাগুলো, আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন, যে ঘটনাটি আমরা ঈদের সম্প্রচার করব, এবং আপনি সেটা স্টুডিওতে এসে হোক, বা আপনার ঘটনা যেটা আপনি লিখে পাঠান, আমি হয়তো পড়ে ফেললাম সেই ঘটনাটি, বা যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো আপনার জানা সেরা ঘটনাটি আপনি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেস তো জানিনি, তারপরে আরেকবার বলে দিচ্ছি, আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radio40.fm, which is bhootfm@radio40.fm। এবং আমি যতটুকু, মানে আপনাদেরকে একটা আশ্বাস দিতেই পারি যে ঈদের এপিসোডটি আমরা স্পেশাল করতে চাই, এবং সেটাতে আপনাদের সহযোগিতার অবশ্যই প্রয়োজন, এবং আমি জানি যে সব সময়ের মতো এবারও আপনাদের সহযোগিতা আমি পাবো। আর আজকের এই এপিসোডটি আনফর্চুনেটলি যদি কেউ মিস করে ফেলেন, তাহলে চিন্তার একেবারেই কোনো কারণ নেই, আজকের এপিসোডটি আপনি আবারও শুনতে পারবেন এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটি আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। অ্যান্ড নাও, আপনি যদি চান যে ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে খুব একটা সহজ পদ্ধতি রয়েছে, টিউনটা আমরা শুনি। এই ছিল টিউনটি, এবং এই টিউনটি যদি আপনি আপনার টিউন করে ফেলতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবে, কোড নাম্বার ইজ 92125, এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এটা জাস্ট একটা এসএমএস পাঠিয়ে। আপনার মোবাইলে মেসেজ আপনি গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125, এবং এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাব আরও একটি ঘটনায়, এবং যে ঘটনাটি আমার কাছে রয়েছে, সেই যিনি পাঠিয়েছেন তিনি স্টুডিওতে আসতে পারেননি, বাট তার ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি তার ভাষায়। হাই রাসেল ভাইয়া, আমি লিজা শারমিন ফ্রম উত্তরা ঢাকা। আমার পক্ষে রাতে স্টুডিওতে এসে এক্সপিরিয়েন্স শেয়ার করা পসিবল না, তাই ঘটনাটা আমি পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি আমি আমার এক দুঃসম্পর্কের বড় আপুর কাছ থেকে শুনি। ঘটনাটি এক বছর আগে, চিটং এর একটা মফস্বল সিটিতে আচার হয়। আপুর হাজবেন্ড সেখানে জব করত, সেখানে তারা একটি ফ্ল্যাট ভাড়া নেয়। সেই ফ্ল্যাটটা আপুর হাজবেন্ড সেখানে জব করত এবং সেখানে একটা ফ্ল্যাট ভাড়া নেয়। সেই ফ্ল্যাটটা আপু, আপুর হাজবেন্ড এবং ওদের 4.5 বছরের একটা ছেলে তারা থাকা শুরু করে। কয়েকদিন কোনো প্রবলেম হয় না। 7 দিন পর আপুর হাজবেন্ড অফিসের কাজে ঢাকা যায়। আপু এবং আপুর ছেলে ওই রাতে একা থাকে। রাত ঠিক 1টার দিকে কিছু একটা শব্দে আপুর ঘুম ভেঙে যায়। আপু শুনতে পায় মেয়েলি কোঙানির আওয়াজ, কাপড় ছেঁড়ার আওয়াজ। মনে হচ্ছে কেউ একজন অন্য একজনকে চড় মারছে, এইরকম আওয়াজ হচ্ছে। আপু খুব অবাক হয়। লাইট অন করার পর সব সাউন্ড বন্ধ হয়ে যায়। আপু আবার ঘুমোতে যায়। তারপর হঠাৎ কে যেন জোরে আপুর চুল ধরে কামড়ায়। আপু ব্যথায় চিৎকার করে ওঠে। পেছনে ফিরে দেখে কেউ নেই, বাচ্চার ছেলেটি ঘুমাচ্ছে। আপু ভীষণ ভয় পেয়ে যায়। পরদিন আপুর হাজবেন্ড ফিরলে আপু হাজবেন্ডকে সব বলে, বাট তার হাজবেন্ড বলেন এটা তোমার মনের ভুল। পরে কয়েকদিন সব ঠিক থাকে। দেন আবার 15 দিন পর হাজবেন্ড ঢাকায় যায় অফিসের কাজে। সেই রাতেও ঠিক 1টার দিকে আপু ঘুমিয়ে আসে। হঠাৎ কে যেন আপুর কাপড় ধরে টেনে ছিঁড়ে ফেলে এবং আপুর পিঠে খামচির দাগ দেখা যায়। আপু ব্যথায় চিৎকার করে ওঠে। আপু উঠে দেখে কোথাও কেউ নেই, কিন্তু আপু দেখল তার জামাটা অনেকটা অংশ ছিঁড়ে গেছে। এটা দেখে আপু ভীষণ ভয় পেল। পরে আপু ফ্রেশ হবার জন্য বাথরুমে যায়। মুখে পানি দিয়ে ওয়াশ করার সময় বাথরুমের আয়নায় সে দেখে, যা দেখলো সেটা দেখার জন্য কখনোই সে প্রস্তুত ছিল না। আয়নাতে আপু দেখলো বাথটাবের ওপর একটা মহিলা বসে আছে। মহিলাটির চুল এলোমেলো, জামা কাপড় ছেঁড়া, মুখে খামচির দাগ। মহিলাটির ফর্সা মুখটা ফ্যাকাশে বিষণ্ন, কিন্তু মহিলার চোখ দুটো লাল, চোখ দুটা দিয়ে যেন আগুন ছুটছে। মনে হচ্ছে এখনই আপুর ওপর সে ঝাঁপিয়ে পড়বে। আপুর শেষ যেটা মনে ছিল সেটা হলো কে যেন তাকে চড় মারলো এবং আপুর মুখে খামচি দিল। এরপর আপু জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন তার হাজবেন্ড এসে আপুকে বাথরুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পায়। আপু হাজবেন্ডকে সব খুলে বলে এবং মুখে এবং পিঠে খামচির দাগ দেখায়। হাজবেন্ড বিশ্বাস করেন এটা আপুর হ্যালুসিনেশন হতে পারে না, কারণ নিজের কেউ নিজের পিঠে এভাবে খামচি দিতে পারে না। সেই দিন আপুরা ওই ফ্ল্যাটটি ছেড়ে দেয় এবং ফ্ল্যাটটি ছেড়ে যাওয়ার আগে ওই বাসার পুরনো কাজের বোয়ার কাছ থেকে আপু জানতে পারে যে সেটা হলো যে বছর 2-1 আগে ওই ফ্ল্যাটে একটা মহিলা ছিলেন এবং তার হাজবেন্ড, তারা দুজন ভাড়া থাকতেন। মহিলার বয়স 25 বছরের মতো ছিল। তারা নিউলি ম্যারিড কাপল ছিল। বিয়ের কিছুদিন পর ওই মহিলা জানতে পারে তার হাজবেন্ড আগে থেকেই বিবাহিত এবং হাজবেন্ডের ফার্স্ট ওয়াইফের একটা 5 বছরের সন্তান রয়েছে। এদিকে সেকেন্ড বিয়ের কথা জানতে পেরে 26 বছর বয়সী ফার্স্ট ওয়াইফ তার ছেলে সহ সেকেন্ড ওয়াইফের সেই ফ্ল্যাটে আসে এবং রাতে থাকে। ওই দিন ওদের হাজবেন্ড বাসায় ছিল না। ফার্স্ট ওয়াইফ সেকেন্ড ওয়াইফকে ডিভোর্স দেবার জন্য চাপ দেয়। এটা নিয়ে দুজনের মাঝে তুমুল ঝগড়া হয় এবং গালাগালি হয়। আশেপাশের প্রতিবেশীরা ব্যাপারটাকে পারিবারিক কলহ বলে এড়িয়ে যায়। পরে রাতের বেলা আবার দুই ওয়াইফের মাঝে ঝগড়া হয়। ওদেরকে কেউ থামানোর কেউ ছিল না, ফলে দুইজন ওয়াইফের মাঝে ভয়ঙ্কর মারামারি হয়। পরদিন সকালে কাজের বুয়া এসে দুইজনকে অজ্ঞান অবস্থায় বেডরুমে পড়ে থাকতে দেখে। দুইজনের চুল এলোমেলো ছিল, জামা কাপড় ছেঁড়া ছিল, ওদের মুখ, হাত, পা, শরীর বিভিন্ন জায়গায় খামচির দাগ ছিল। বেডরুম জুড়ে জামা কাপড়ের ছেঁড়া অংশ এবং কিছু চুল ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। 5 বছরের সেই ছেলেটি ভয় পেয়ে কান্না করছিল এবং পরে বুয়া প্রতিবেশীদের সহায়তায় দুইজনকে হসপিটালে ভর্তি করে। 2 দিন পর সুস্থ হয়ে ফার্স্ট ওয়াইফ নিজের ছেলে নিয়ে চলে যায়। সেকেন্ড ওয়াইফ ফ্ল্যাটটিতে থেকে যায় এবং কিন্তু ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ায় সেকেন্ড ওয়াইফ লজ্জায় সুইসাইড করে। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। ওই ফ্ল্যাট ছাড়ার 6 মাস পর আমার ওই আপুটার নিজের লাইফেও সেম প্রবলেম হয়। আপুর হাজবেন্ড অন্য এক মহিলাকে বিয়ে করে এবং যেটা আপু মেনে নিতে পারে না। আপুর সাথে বেশ কয়েকবার ওই মহিলার তুমুল ঝগড়া হয় এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আপুর সাথে ওই মহিলারও ভয়ঙ্কর মারামারি হয়। আলটিমেটলি আপুর সাথে হাজবেন্ডের ডিভোর্স হয়ে যায়। এই ঘটনা যে সত্যি তার প্রমাণ হিসেবে আপু আমাকে দেখায় আপুর মুখে, হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় খামচির দাগ, ঠিক যেমনটা কাজের বুয়া সেই ফ্ল্যাটের ওয়াইফ এবং ওয়াইফের শরীরে দেখেছিল। পরে আপু একটা কবিরাজ ডাক্তার কবিরাজ বলে যে সেই ফ্ল্যাটের ওয়াইফের আত্মা বা এরকম কিছু একটা তার সাথে এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাটি শুনে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে এবং সেটা ভূত এফএমের লিসনারদের সাথে শেয়ার না করে পারলাম না। ভালো লাগলে পড়ে শোনাবেন, লিজা শারমিন উত্তরা। আমি ঘটনাটি পড়ে ফেললাম এবং আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। আমরা অলরেডি বেশ কিছু এসএমএস পেয়েছি এবং এসএমএস নিয়ে তো আমরা একটু পরে আসবো, আপাতত আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে এবং যিনি এখন আপনাদের ঘটনা শোনাবেন তিনি ঢাকার কেউ নন, তিনি বরিশাল থেকে এসেছেন অনেক কষ্ট করে আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আমি সেই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা মানে আপনাদের সবসময় আমরা আপনাদের ভালোবাসায় ধন্য এবং সেই কারণেই ভূত এফএম এগিয়ে যাচ্ছে এবং আশা করছি ভবিষ্যতেও আমরা আপনাদের সেই ভালোবাসা পাবো, সেটা অব্যাহত থাকবে। আমরা চাই আপনাদের দারুণ দারুণ সব ঘটনা এবং গত এপিসোডটাও যেমন আপনারা অনেক অনেক বেশি প্রশংসা করেছেন, আমরা আবারও সেরকম ঘটনার জন্য বসে আছি। আজকে যে ঘটনাগুলো পেয়েছি সেই ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে, আমরা সেই ঘটনা সেরকম ঘটনার জন্য বসে আছি এবং আশা করছি যে আগামী সপ্তাহেও আপনারা সেরকম মানে আরো দারুণ মানে প্রতি সপ্তাহে আমরা চাই যে আরো ভালো কিছু ঘটুক, আরো ভালো কিছু ঘটুক যাতে আপনাদের আরো বেশি আনন্দ দিতে পারি। কারণ একটা ভালো এপিসোডের পরে আপনাদের চাহিদাটা কতটা বেড়ে যায় সেটা আমরা বুঝি এবং আশা করছি যে সেই রকম ঘটনা আমরা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে পেয়েও যাব। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী ব্যক্তির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
হ্যালো লিসেনার্স, আমি রোহান বাপ্পি, আই এম ফ্রম বরিশাল।
আপনি বরিশালে কি করছেন?
যে আমি পেশায় একজন অ্যাডভোকেট।
আপনি পেশায় একজন অ্যাডভোকেট, তাহলে তো আপনি যুক্তিতর্কে অনেক বেশি মানে দখল আপনার, সেটা বুঝতেই পারছি। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই, ঘটনাটি কোথায় ঘটেছিল?
আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে আমার মায়ের সাথে ঘটা একটা ঘটনা। আমার নানা বাড়ি হচ্ছে খুলনায়। তো এই ঘটনাটা শুরু করার আগে আমি একটু বাড়িটার ডেসক্রিপশনটা দেই, কারণ এই ঘটনাটার সাথে বাড়ির ডেসক্রিপশনটা বেশ রিলেটেড। আচ্ছা, আমার নানা বাড়িতে চারটা ঘর আসে, প্রত্যেকটা দিকেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটা সাইডেই ঘর আসে, মাঝখানে উঠান। তো আমার এই ঘটনা হচ্ছে আমার মায়ের বিয়ের 2 মাস পরের একটা ঘটনা। তো আমার মায়ের বিয়ের পারপাস আমাদের নানা বাড়ির যে পূর্ব সাইডের যে ঘরটা ছিল সেটা রেডি করে দেওয়া হয়। তো এরকম 2 মাস পরে আমাদের নানা বাড়িতে কিছু গেস্ট আসে, আমার মায়ের কাজিনরা ছিল, মায়ের ভাবি ছিল। তো সবাই মোটামুটি সেম এইজে থাকার কারণে তারা ডিসিশন নেয় যে তারা রাতে ওই পূর্ব সাইডের যে ঘরটা আছে সেটাতে তারা থাকবে, গল্প টল্প করবে। অ্যাজুয়াল খাওয়া দাওয়ার পরে তারা চলে যায় সেই ঘরে এবং আশেপাশে অনেক বন জঙ্গলও আছে, সুন্দর একটা পরিবেশ ছিল, চাঁদনি রাত ছিল। তো তারা বেশ কিছুক্ষণ গল্প টল্প করার পরে সার্টেন টাইমে সবাই টায়ার্ড হয়ে যায় এবং ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তো যে খাটটাতে তারা ঘুমাইছে খাটটা অনেক বড় ছিল, সবাই একসাথেই শুয়েছে। তো কি হয়েছে, যখন শুইল আস্তে আস্তে সবাই ঘুমায় পড়ছে, কিন্তু আমার মা একটু লেট দেরি করেই ঘুমাচ্ছে। এখন গ্রামের বাড়িতে যে জিনিসটা হয় যে ঘরগুলো সাধারণত ওয়ালের পরে টিন থাকে এবং ওই যে টিন এবং যে দেওয়ালটা থাকে কাঠের দেওয়াল বা টিনের দেওয়াল সেটার মধ্যে ভেন্টিলেশনের জন্য একটা জায়গা থাকে, স্পেস, কাঠের ফাঁকা 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 করা থাকে আর কি কাঠ দিয়ে। তো বাইরে চাঁদের কারণে বেশ বাইরেটা বেশ উজ্জ্বল ছিল, আম্মা ওই ফাঁকা দিয়ে আলো আসতেছিল ওদিকে তাকানো আর কি ওই ওয়ালের দিকে, আর এদিকে হেরিকেনটা খুব ডিম করে দেওয়া ছিল, একেবারে নিবে না, জাস্ট ঘর অন্ধকার হয়ে যাবে এই জন্য। তো কিছুক্ষণ পর আম্মা এরকম শুয়ে থাকতে থাকতে একসময় তন্দ্রার মতো আসে, কিন্তু ডিপ ঘুমের মধ্যে আর কি আম্মা পুরো ঘুমিয়ে যায়নি। হঠাৎ করে সে ফিল করতেছে যে রুমটা অনেক স্মোকি হয়ে গেছে এবং কিরকম একটা গুমোট একটা ব্যাপার, মানে সে ব্রেথ করতে পারছে না, শ্বাস প্রশ্বাসে প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে এই জিনিসটা আরেকটু বিকট আকার ধারণ করে, যেমন আমার মা বুঝতেছে যে তার শরীরের উপর কিছু একটা ভার আস্তে আস্তে বাড়তেছে যেটা তার দম বন্ধ করে দেওয়ার মতো একটা পরিস্থিতিতে এসে পৌঁছাইল। পরবর্তীতে দেখা যাচ্ছে আম্মা অনেক চেষ্টা করতেছে কথা বলার বা নড়াচড়া করার, কিন্তু সে পারতেছে না। আস্তে আস্তে আম্মা চোখ মেলছে, চোখ মেলার পরে দেখতেছে একটা ট্রান্সপারেন্ট জাতীয় জিনিস, ধোঁয়াটে কালো অন্ধকার, সেটা আমার মায়ের ঠিক মুখের উপরে সিলিং এর দিক থেকে নিচের দিকে আসতেছে, নেমে আসতেছে, এবং আমার মায়ের পাজর, বুক এবং শ্বাস সবকিছু বন্ধ হয়ে আসতেছে। অনেক কষ্টে মা বাঁচার তাগিদে লাফ দিয়ে উঠে এবং চিৎকার চেঁচামেচি করে পাশে যারা ছিল তাদের উঠায়, এবং আমার নানা নানিরা অন্য ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনে চলে আসে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন সে উঠে এবং সেই সময় এই জিনিসটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, এবং ওই যে যে ঘরের একটা সাইডের যে ভেন্টিলেশনের যে জায়গাগুলো ছিল ওখান থেকে কিছু একটা বের হয়ে যায় এবং দুদিনটা যে কাঠের পার্টগুলো থাকে সেগুলো ভেঙে যায়। আচ্ছা, সেইটার পরে সেদিন রাত্রে ঘুমাইতে পারে নাই, নানি তার কাছে নিয়ে আসছে আম্মাকে। এরপরে পরের দিন সকালবেলায় এরকম তার অবস্থা খুব খারাপ। এরপর থেকে আসলে ঘটনাটা শুরু হয়, দিন যত যাচ্ছে ততই প্রবলেমগুলো বাড়তেছে। দেখা যাচ্ছে কিবা দিন কিবা রাত আমার মা ঘুমাইতেই পারে না, যখনই শোয় তখনই এই জিনিসটা তার উপরে বেশি ভর করে। দেখা যাচ্ছে যে সে ঘুমাচ্ছে, ঘুমাইতে গেলে দেখা যাচ্ছে প্রবলেমটা হয় যে দম বন্ধ হয়ে আসে, কিছু একটা কালো সিগারেট তার কাঠের আশেপাশে তার আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে। তো সার্টেন টাইমে দেখা যাচ্ছে আমার মা আমার নানিকে বলতেছে যে আম্মা তুমি আমার সাথে থাকো, আমি ঘুমাইতে পারি না। আমার নানি থাকলেও এই জিনিসটা অনবরত হচ্ছে, এবং বিশেষ করে রাত্রেবেলায় এই জিনিসটা স্বপ্নের মধ্যে দেখতে পায় যে কিছু একটা জিনিস তাকে গ্রাস করার জন্য আসতেছে, তাকে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপারে এসে পৌঁছায়। তো পরবর্তীতে আমার নানা বাড়ির পাশে এক লোক ছিলেন, ওনাদের আমার মায়ের চাচা হয় সম্পর্কে, সে আসলো। সে এসে একটু হুজুর টাইপের ছিল, উনি একটু তাবিজ টাবিজ দিল এবং বলল যে একটু ভালো হুজুর বা পীরের কাছে নিয়ে যান, হয়তো বা কোনো সলিউশন পাওয়া যেতে পারে। তো রূপসাতে এক হুজুর ছিল, সাডেনলি আমার নামটা ঠিক খেয়াল নেই, এটা অনেক আগের কথা। তো তো তার কাছে আমার নানা এবং মা এবং আমার মামা যায় কিওরের জন্য, যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে। তখন ওইখানে যাওয়ার পরে হুজুর জিজ্ঞেস করলো আর কি, আমার মায়ের সাথে কথা বলছে যে আপনার প্রবলেম কি হয়। তখন সে বলছে যে প্রবলেম হচ্ছে আমি একা থাকতে পারি না, যখনই ঘুমাইতে যাই তখনই প্রবলেম হয়, আমি ফিগার দেখতে পাই, আমাকে টানাটানি করে, কিন্তু দূর থেকে সে ট্রাই টু কিলিং মি আর কি, লাইক দ্যাট, সে টানাটানি করে বা আমার উপর একটা দৃষ্টি দেয়, এবং বিশেষ করে রাত্রে যখনই আমি ঘুমাই তখনই আমার স্বপ্নের মধ্যে এইটা আমি দেখতে পাই, এবং আমার গলা মুখ এগুলো সব মনে হয় দম বন্ধ করে আমাকে মেরে ফেলবে। তো ওইখানে হুজুরের যে রুমটা ছিল সেই রুমের মধ্যে দুইটা পিলার ছিল পিতলের, সেখানে অনেকগুলো চেন দিয়ে পিতলের চেন দিয়ে চেন পেছানো ছিল চেনের মতো। অ্যাকচুয়ালি ওগুলোর মধ্যে হুজুর যে কাজটা করতেন উনি হচ্ছে জিন পালতেন, এবং সেই জিনের মাধ্যমে প্রবলেমগুলো মানুষের অনেক প্রবলেম সলভ করা হতো। তো উনি শোনার পরে আম্মাকে বলছে ঠিক আছে মা আমি তোমার প্রবলেম শুনলাম, আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু এটা একটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। পরবর্তীতে করলো কি, উনি আমার নানাকে বললো যে এটার জন্য সোনা রূপা এবং তামা দিয়ে একটা প্লেটের মতো বানাতে হবে, এবং সেটার মধ্যে কিছু আমল আমি লিখে দেব। আচ্ছা, তারপরে এটা করে আনার পরে হলো ওইটা করে আনে হুজুরকে দিল, এবং হুজুর সেটা তার প্রসিডিউর অনুযায়ী নিয়মকানুনগুলো বুঝিয়ে দেওয়া হলো। আচ্ছা, এরপর থেকে হলো কি, ওইটা বালিশের নিচে রেখে ঘুমাতে হবে, এটা ছিল নিয়ম। তখন আসলো, আসার পরে পরবর্তী রাত থেকে দেখা যাচ্ছে ওই জিনিসটা হচ্ছে না, কিন্তু বাড়ির আশেপাশে টিনের মধ্যে দেখা যাচ্ছে নখের আঁচড়, তারপরে দেখা যাচ্ছে যে দূরে কোথাও থেকে খুব বিকট আকারের বিড়াল, শিয়াল, কুকুর, সাধারণত যে অ্যাজুয়াল ডাকগুলো শোনা যায় সে ঠিক সেরকম না। দেখা যাচ্ছে ঘর গাছের ডাল ভাঙা। হ্যাঁ, তো আমার মাঝে মধ্যে ঘুম থেকে উঠতো, উঠার পরে যখন জানলা দিয়ে বাইরে তাকাইতো তখন দেখা যেত অনেকগুলো কালো ফিগার দূরে খুব দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই তাবিজের কারণে তারা কাছে আসতে পারতেছে না। তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আম্মা আস্তে আস্তে সুস্থ, কিন্তু তার একটা জিনিস হচ্ছে তার মেজাজ খুব খিটখিটে হয়ে যাচ্ছে, সে কারোর সাথে ঠিক মতো কথা বলে না, সে খুব একা একা থাকে, কোনো কিছু খাওয়া দাওয়া ব্যাপারেও তার অনেক আসে, লিমিটেশন চলে আসে, খাওয়া দাওয়া হয় না। পরবর্তীতে আবার ইসে হুজুরের কাছে যাওয়া হয়, এবং পরবর্তীতে স্বপ্নে একবার রাত্রে আম্মা দেখতে পায় যে তাকে কেউ মেসেজ দিচ্ছে যে তুমি এই কাজটা ভালো করো নাই, তোমাকে তো এটার জন্য পানিশড করা হবে। আবার সাথে সাথে আরেকটা দেখছে যে আরেকটা সাদা দাড়িওয়ালা এবং একটা সুন্দর ফেইজের একটা মানুষ, যে কিনা বলতেছে যে না সমস্যা হবে না। তো এরকম একদিন দুপুর বেলায় আম্মা ঘুমায় আসে, ঘুমায় থাকার পরে দেখা যাচ্ছে যে আম্মা ফিল করতেছে যে তার গায়ে হাত পায়ে একটা রেশমি একটা পলকের আঁচড়। খুব আম্মা খুব খুব শান্তি ফিল করতেছে। পরে যখন আম্মা চোখ খুলে তাকালো তখন দেখলো বেশ লম্বা একটা মানুষের ফিগার, দাড়ি চুল এগুলা বাতাসের মধ্যে দিয়ে আম্মার শরীরে সারা শরীরে একটা পরশ বুলায় যাচ্ছে। এটার পরে আম্মা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। পরে যখন হুজুরের কাছে যাওয়া হয় তখন হুজুর দেখে আম্মাকে দেখে হাসি দিয়ে বলে যে না ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি তো পাঠাইছিলাম আমাদের আমার লোক পাঠাইছি আমার জিন পাঠাইছিলাম, সে তারপর থেকে আর প্রবলেমগুলো হয় নাই। এটাই ছিল রাসেল ভাইয়ের আমার ঘটনা প্রথম ঘটনা।
ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আর ঘড়িতে এই মুহূর্তে সময় 1:17, রাত 1:17। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। বেশ কিছু এস এম এস রয়েছে, হাসান এবং সাইমা আমাদের অনেকগুলো এস এম এস পাঠিয়েছেন নারিন্দা থেকে, এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগলো। তিফা আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে আজকের লাস্ট স্টোরিটা অনেক হরিবল। সুজন সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন, তিনি এবং তার তিনি বলছেন যে তার বন্ধু শিমু আজ প্রথম ভূত এফএম শুনছে। আপনার আমি শিমুকে বলছি ওয়েলকাম টু ভূত এফএম এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। রবি রূপসা খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে মনের ভেতর কষ্ট ছিল তবে এখন ভয় লাগছে। যাক, ভয় যদি জাগে করে নেয় কষ্ট, মানে ভয়ের মধ্যে একটা আনন্দ আছে, কষ্টের মধ্যে তো কোনো আনন্দ থাকার কথা না আর কি। স্থানা আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে এবং তিনি বলছেন আসলে ভাই আমি ছোট্ট বলে কি এস এম এস পড়া হচ্ছে না? না না না, অবশ্যই আপনার এস এম এস পড়া হবে। এবং তিনি বলছেন যে আরিফিন ভাইয়া কই? আচ্ছা, ডেফিনেটলি আরিফিন ভাইয়া আবারও আসবেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এস এম এস করেছেন শানু সুমন এবং তিনি বলছেন যে এস এম এস পড়েন না কেন, আমি এস এম এস পড়ে ফেললাম আপনার এবং আশা করছি যে আপনার এখন মানে ঠিক আর যতটা খেপে এস এম এসটি করেছেন সেই রাগটা নেই। শাওন আমাদের এস এম এস করেছেন এবং আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ঋতু চালনা থেকে। এছাড়াও ফাহিম মাহমুদ আমাদের ফাহিম মাহমুদ চিশতি আমাদের টঙ্গী বাজার থেকে এস এম এস করেছেন। আলামিন আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ইরফান শান্তিনগর থেকে এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আকাশ রয় মোহাম্মদপুর থেকে এবং আমাদেরকে শাওন এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও শাওলি খিলগাঁও থেকে এছাড়াও আমাদেরকে এস এম এস আচ্ছা তিনি বলছেন যে আমার কাহিনীটা কি রেকর্ড করে পাঠাবো নাকি ইমেল করে পাঠাবো, আপনার যেটা সুবিধা মনে করেন আপনি সেটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। নুরুল ইসলাম আমাদের এস এম এস করেছেন, তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে এস এম এস করেছেন পাভেল, এছাড়াও এস এম এস করেছেন শামু রাজশাহী থেকে। জিয়া সাবেরি আমাদের এস এম এস করেছেন এবং তিনি লিখেছেন স্টোরিগুলো অসম রোমান্টিক ভূত আমাদের এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে এবং আমাদের এস এম এস করেছেন সিফাত শিমুল। এছাড়াও আমাদেরকে ইথিকা ঢাকা থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক জোস হচ্ছে আমাদেরকে। এছাড়াও মাহি এস এম এস করেছেন গুলশান থেকে, তিনি এবং তার কাজিন আলভি আজ ফার্স্ট টাইম ভূত এফএম শুনছেন, আপনাদেরকে ওয়েলকাম করছি এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাদের পেয়ে যাবো। শশী জিঞ্জিরা থেকে আমাদের এস এম এস করেছেন এবং তাদের কাছে খুব ভয় লাগছে। আহাদ আমাদের এস এম এস করেছেন সোহাগ সহ আরও অনেকে। আমরা চলে যাবো একটা রেকর্ড ফাইলে এবং তারপরে আমরা ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি। এবং এর মাঝখানে আপনারা আমাদের এস এম এস পাঠাতে পারেন, এস এম এস পাঠানোর নিয়ম তো আছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যারা আমাদের ইমেল করতে চান তাকে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সেটা প্রচার করব ভূত এফএমে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরে। এই রেকর্ড ফাইলটার পরে একটা ছোট্ট ব্রেক থাকবে এবং তারপরে থাকবে আবারও নতুন অতিথি। আজকে অনেক অতিথি রয়েছে, সুতরাং আপনারা মানে এখনই ঘুমিয়ে যাওয়ার চিন্তাও করেন না। ফিরে আসছি একটু পরে, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
হ্যালো লিসেনার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত এফএমে। আমি সবার প্রথমে ধন্যবাদ দিব রেডিও ফুর্তিকে যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার জীবনের সবচেয়ে বড় একটি অভিজ্ঞতা যেটি আমি কোনো দিন ভুলিনি। আমার জীবনে ঘটে যাওয়া অলৌকিক বলবো না, ভৌতিকও বলবো না, একটা প্যারানর্মাল ঘটনা যেটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমার কাছে জানা নেই, এমন একটি ঘটনা আমার সাথে ঘটেছে যেটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটা ঘটে গত বছরের জানুয়ারিতে, তখন আমি ছিলাম চতুর্থ বর্ষের ছাত্র মেডিকেল কলেজে। আমাদের মেডিকেল কারিকুলাম ওয়াইজ আমাদের ফরেন্সিক মেডিসিন বিভাগ থেকে একটা ট্যুর বা দেখানোর জন্য যে ময়নাতদন্ত কিভাবে হয় আমাদের ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তো আমাদের ট্যুরটাতে 10 দিনের ট্যুর হয়, মানে আমরা 10টা ময়নাতদন্ত দেখার সুযোগ পাই। তো একদিনের ঘটনা, সেটা ছিল আমার প্রথম দিন ময়নাতদন্তের প্রথম দিনের ঘটনা। এটি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিন, আমাদের সকালবেলা বাস আসতে দেরি হয় বলতে সকালে 8টার দিকে রওনা দেওয়ার কথা, গাজীপুর থেকে আমরা ঢাকা আসব, সেখানে বাস আসতে আসতে 11টা বাজে। এখন 11টার সময় আমরা রওনা দিলাম, ঢাকা মেডিকেলে উঠতে উঠতে আমাদের 3টা বেজে গেল, অলমোস্ট 3টা। বৃষ্টির দিন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আমাদের ময়নাতদন্ত দেখাতে দেখাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেল। আমরা গেলাম ময়নাতদন্ত দেখতে, মর্গের কাছে আসার পরে অন্যরকম অনুভূতি, কিছুটা ভয়, কিছুটা নার্ভাস, কিছুটা এক্সাইটেড। যখন গেলাম তখন দেখলাম যে কয়েকটা লাশ সাদা কাপড়ে জড়ানো মেবি ডোমরা নিয়ে যাচ্ছে আমাদের দেখানোর জন্য। রিকোয়েস্ট করা হয়েছিল আগের থেকে যে আমরা আসবো এরাম মেডিকেল থেকে, তা আমাদেরকে তারা দেখাবে। ভালো, গেলাম, যে লাশটা আমাদের প্রথম দেখানো সেটা দেখা মাত্রই আমার দেখা, আমি যতগুলো পর্যন্ত ময়নাতদন্ত দেখেছি, সবচেয়ে বীভৎস লাশ। আমি জানি না মানুষ মানুষকে কখনো এভাবে মারতে পারে, এটা না দেখলে হয়তো আমার ধারণা ছিল না। যদি একটু সংক্ষেপে বলি যে মরদেহটা কিভাবে আমরা দেখেছি, আমাদের হাতে সেটার ইনকোয়েস্ট রিপোর্ট বা আমরা যদি বলি যে পুলিশের যে তদন্ত রিপোর্টটা থাকে যে লাশ সম্পর্কে, সেটা আমরা করেছি। বিবৃতিতে যা পেয়েছি, আনুমানিক তাকে মারা হয়েছে ভোর রাতের দিকে, খুব সম্ভবত 4টা বাজে, ভোর 4টার সময় মারা হয়েছে। যদি তার উপর থেকে নিচ পর্যন্ত আমি ক্ষতের বিবরণ দেই, মাথায় 4টা দাগ ছিল, বড় বড় কাটা, যেটাকে আমরা ইনসাইজড উন বলি মেডিকেলের ভাষায়, চাপাতি দিয়ে কোপানো মাথা ছিল। তারপরে যদি নিচে নামি, গলার মধ্যে আপনার রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে, ছুরি দিয়ে তাকে জবাই করা হয়েছে। এবং আরো নিচে নামলে দেখা যাবে যে তার নাড়ি ভুঁড়ি বের হয়েছিল, তার কারণ লেখা ছিল তাকে 15 থেকে 16 বার দিয়ে চাকু দিয়ে আঘাত করা হয়েছে, তাকে ছুরিতে আঘাত করা হয়েছে, যার জন্য তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। এরপরে তাকে নিয়ে ফেলে রাখা হয়েছে এক পানির ট্যাঙ্কিতে। এরকম ভাবে লাশের বর্ণনাটা ছিল, এবং আমার দেখা সবচেয়ে বিভৎস একটি মানে ময়নাতদন্ত ছিল এটি। আমাদেরকে যখন স্যারেরা ডেমনস্ট্রেশন দিলেন, আমরা দেখলাম, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে সবসময় এই সাধারণত বলা হয়ে থাকে যে কোনো মরদেহকে, যেটা বলা হয় মরদেহকে সম্মান করতে হয়, মরদেহে কখনো আপনার ছবি তুলতে হয় না, সাধারণত আমরা যেটা জানি। তো আমরা কিছুটা কিউরিসিটির বশত এই ফ্রেন্ডসরা বললাম ঠিক আছে, আমরা যেটা একটা দেখেছি, আমরা একটা ছবি তুলে রাখি। আমরা মরদেহটার ছবি তুলে রাখলাম। ছবি তুলে রাখার পরের দিন থেকে যখন আমরা বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর থেকে আমরা 3টা ফ্রেন্ড মোবাইলের মধ্যে ছবি তুলেছিলাম। এখন আমরা বাসায় এলাম, আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে গেলাম, পরের দিন কলেজে যাই আসি, কিন্তু একটা সবচেয়ে অলৌকিক ব্যাপার হলো যেই ছবিটা আমরা তুলেছি, ওই ছবিটা আমাদের অজান্তেই মোবাইল থেকে ডিলিট হয়ে যায়। এখন টেকনোলজির যুগে এটা হয়তো ভাবতে খুব মানে বলবো যে আপনাদের হয়তো বিশ্বাস করতে ইচ্ছা হবে না যে কিভাবে একটা ফটো মোবাইল থেকে ডিলিট হয়ে যায়। আমাদেরও ভাবতে খুবই অবাক লাগছিল। সবচেয়ে আশ্চর্যজনক কথা, আমার একার ফোন থেকে সেটা যদি ডিলিট হয়ে যেত, আমি কিছু ভাবতাম না। আমরা 3টা ফ্রেন্ড একই সাথে ছবিটা তুললাম, 3 জনের মোবাইলে সমস্ত ছবি আছে, তাদের অন্যান্য কাজের কর্মের আগে পিছের ছবি আছে, কিন্তু ওই মরদেহের ছবিটাই নেই। এবং শুধু তাই নয়, এখানে আরো কিছু বলতে চাচ্ছি যে যখন আমরা ছবি তুলি, তার কয়েকটা পরের কয়েকটা দিন আমাদের অনেক অন্যরকম রাত ছিল, ঘুমাতে পারতাম না আমরা কেউ রাতে, ঘুমের মধ্যে সব আমরা ভৌতিক এবং অলৌকিক সব স্বপ্ন দেখতাম। তার মধ্যে 3টা ফ্রেন্ডই আমরা একই রকম স্বপ্ন দেখেছি। স্বপ্নটা যেটা সিদ্ধান্তে আমরা পৌঁছতে পেরেছি যেই লাশটি আমরা ছবি তুলেছি, সেই লাশটি আমাদেরকে জানাচ্ছে যে তার ছবিটা যেন আমরা মুছে ফেলি, তার এই ঘটনাটা যেন আমরা স্মৃতি করে না রাখি। এটা তার মোদ্দা কথা ছিল, কেননা আমি 2টা দিন স্বপ্নে দেখেছি যে স্বপ্নে কে জানি আমার মোবাইল ফোনটা আমার সামনে থেকে নিয়ে যাচ্ছে। আমি দেখছি যে ফিল করছি যে আমার ফোনটা নাই, সে চাচ্ছে না আমার কাছে আমার ফোনটা থাকুক। এবং আমি এটাও দেখেছি যে আমার সমস্ত বাসার যে ছবির অ্যালবাম ট্যালবাম আছে, এগুলো সব কেটে নিয়ে যাচ্ছে, আমার সামনে দিয়ে বেঁধে এগুলো নিয়ে যাচ্ছে। এবং আমার ফ্রেন্ডদেরও স্বপ্নে তাদের ব্যাখ্যাগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম যে এটাই বোঝাচ্ছে যে আমরা যেন তার ছবিটা না রাখি। আমরা আমার কথা হচ্ছে ছবিটা না রাখি ভূত আমাদেরকে মানে এটা যেটা প্যারানর্মাল ঘটনা সে আগত জানিয়েছে, কিন্তু কিভাবে আমাদের চোখের সামনে দিয়ে আমাদের জানা জিনিস দূরে থেকে গেল এটা আমার জীবনের সবচেয়ে সবচেয়ে আজীব এক ঘটনা। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।
This track was downloaded from FusionBD.com.
FM Haunted by Airtel.
সব সময় রেডিও ফুটে ঘুরিতে সময় রাত 1:31। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আশা করছি যে আপনারা আজকে এনজয় করছেন আজকের এপিসোডটি এবং আমাদের কমিউনিকেট করবেন কিভাবে সেটা জানিয়ে দিয়ে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ঘটনাটা প্রথমে লিখে ফেলতে হবে, সেটা আপনি ওয়ার্ড ফাইলে লিখতে পারেন এবং ওয়ার্ড ফাইলে লিখে তারপরে সেই ঘটনাটি অ্যাটাচ করে পাঠাতে পারেন বা সরাসরি মেইলে গিয়েও লিখতে পারেন এবং আমাদেরকে ইমেইল করতে পারেন সেই ঘটনাটি। এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofurti.fm। আপনাকে অবশ্যই ঘটনার সঙ্গে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার যুক্ত করতে হবে এবং আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি এখানে স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ঘটনা না পাঠিয়ে সরাসরি আপনার জানা ঘটনাটি রেকর্ড করে ফেলুন এবং সেই অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা সেটা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যাই হোক, এই ছিল নিয়ম কারণ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং শুরুতে জানতে চাইব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন।
ধন্যবাদ রাসেল ভাই, আমি আশিকুল ইসলাম, ধানমন্ডি থেকে এসেছি, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করতেছি।
আমরা সরাসরি আপনার ঘটনায় চলে
যাই। রাসেল ভাই, আমি ঘটনায় যাওয়ার আগে আমার ফ্রেন্ড শাওনকে একটা
ধন্যবাদ। আপনি একদম সরাসরি ঘটনায় যাব আমরা।
সেই আর এই ঘটনাটা আমার কলেজের ইংলিশ লেকচারার তার কাছ থেকে শোনা। ওনার বাড়ি হচ্ছে বরিশালের, গ্রামের নাম হচ্ছে মরিচগুনিয়া। তো স্যারের যে ঘটনাটা আমাকে বলেন, যেভাবে বলেন আমি সেভাবে বলার চেষ্টা করতেছি এখন। এটা হচ্ছে স্যারের প্রতিবেশীর একটা ঘটনা, আর স্যারের গ্রামের নাম হচ্ছে মরিচগুনিয়া। তো গ্রামটা অনেক বেশি তাল গাছ ছিল, আর এই তাল গাছের মধ্যে একটা তাল গাছ ছিল যেটা বেশি অনেক বেশি বড় এবং এই তাল গাছের তালগুলো অনেক বড় বড় হতো এবং খুব সুস্বাদু। তো ঘটনাটা এই তাল গাছটাকে ঘিরেই। একদিন স্যারের প্রতিবেশী ওই তাল গাছটা যেখানে ছিল সেটা একটা ভিটার উপরে ছিল, ভিটার সাথে ছিল একটা রাস্তা হাঁটা চলার জন্য। তো লোকটা রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরে আসতেছিলেন বিকালবেলা। তো যখন ওই তাল গাছটা বরাবর মানে ভিটা বরাবর আসে তখন উনি ভিটার ভিতরে একটা তাল পড়ার শব্দ পান। তো তাল পড়ার শব্দ পেয়ে উনি একটু দ্রুত হেঁটে ভিটার উপরে যান এবং তালটা পান না, তাল গাছের নিচে তালটা খুঁজে পান না। তো অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও তালটা খুঁজে পাচ্ছিলেন না। খুব দুঃখিত মনে সে ফিরে আসে আবার রাস্তায়। যখন রাস্তায় ফিরে আসে তখন আবারও একটা তাল পড়ার শব্দ পায়। সে তখন হেঁটে না যে দৌড়ে যায়। দৌড়ে যাওয়ার পরে যখন তাল গাছটার নিচে যায় সে খুব অবাক হয় যে একটু আগে একটা তাল পড়ার শব্দ পেলো আসলো কিন্তু কোনো তাল পেলো না। বাট এবার যখন আসলো সে দুইটা শব্দের তাল একসাথে একই স্থানে পাশাপাশি দুইটা তাল পেল। তো সে খুব খুশি যে একটা তাল কেউ পায় না,
মানে শব্দ হয়েছিল একটা পড়ার কিন্তু এসে দেখছে দুটো তাল।
প্রথমে একটা শব্দ হয়েছিল, দেন সে যখন রাস্তায় ফিরে আসে তখন আবারও আরেকটা তাল পড়ার শব্দ পায়। তো সে তখন আর হেঁটে না যে দৌড়ে যায়।
আমি সেটাই বলছি যে মানে প্রথমে যে পায় নাই কিন্তু পরের বার যখন আবার শব্দ শুনে গেল তখন দেখলো যে দুটো তাল পড়া,
দুটো তাল তালগাছটার নিচে আছে। তো সে খুব অবাক হয় এবং তাল দুটা নিয়ে খুব খুশি হয় যে কারণ একটা তাল পাইতে অনেক কষ্ট হয় কারণ এই তালগুলো খুব সুস্বাদু, এটা নিয়ে অনেকে ঝগড়াও করে মানে এত সুস্বাদু তাল। তো সে দুটা তাল পাইছে অনেক হ্যাপি, সে তাল দুইটা নিয়ে হাতে করে হাঁটতেছিল। তো তালটা এভাবে নিয়ে হাঁটতেছিল যে দুই হাত উপরে দিয়ে কাঁধের উপরের দিকে হাত দুইটা। তো সে তাল নিয়ে যখন বাসার দিকে হাঁটতেছিল খুব খুশি, তো হাঁটতেছিল, কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছিল যে তার হাতে দুটো তাল আছে, এতে তো অনেক বেশি ভারী হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে কারো হাতে কিছু থাকলে ও কিছু দূর যাওয়ার পরে এটা ভারী মনে হয়, বাট এটা তার কাছে এক্সট্রা ভারী মনে হচ্ছিল যে এটা স্বাভাবিক ভার না, এটা অস্বাভাবিক একটা ভার তার হাতে বৃদ্ধি পাচ্ছে। তো সব সে তখন মানে দেখার জন্য যে তার তাল দুটা কেন এত ভার, ওজনটা বৃদ্ধি পাচ্ছে, সেটা দেখার জন্য তাল দুইটা সামনে নিয়ে আসে। যখন সে তাল দুটা তার সামনে নিয়ে আসে, সে মানে যেটা দেখে সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। সে যেটা দেখে সেটা বর্ণনা ছিল এই ধরনের, সে যখন তাল দুইটা সামনে আনে, সে তার হাতে যে দুটা তাল ছিল আসলে দুটো তাল ছিল না, সে দেখতে পায় যে দুটা ছিল মানুষের কাটা দুইটা মাথা, জাস্ট মাথা, কোনো বডি নেই, তার হাতে দুইটা মাথা। সে যখন ওইটা সামনে আনে তখন মাথা দুইটা হাসি দেয়। তো সে এটা দেখে আর নিজেকে সামলে রাখতে পারে না, ওটা ওখানে ফেলে দিয়ে সোজা বাড়িতে দৌড়ে যায় এবং বাড়িতে যাওয়ার পরে উঠোনে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো সে আর ওই দিন বা ওই রাত্রেও মানে তার জ্ঞান ফিরে পায় না। পরবর্তী দিন সে নিজের জ্ঞান ফিরে পায় যখন, তো সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল। তো সবাই সবার কাছে ঘটনাটা খুলে বলে যে এই এই ঘটেছিল। দেন সবাই মিলে যেখানে সে তালটা ফেলে গিয়েছিল বা ওই মাথাটা ফেলে গিয়েছিল, সবাই মিলে সেখানে আসে যে আসলে কি ঘটেছিল দেখতে, আসলে কি এমন কি সেখানে পড়ে আসে কি না, কিন্তু কেউ পরবর্তীতে এখানে এসে এটা খুঁজে পায় না।
আপনাকে অনেক ধন্যবাদ, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আর তার মাঝখানে আমরা কিছু এসএমএস করে ফেলতে চাই। আমাদেরকে এসএমএস করেছেন ন্যান্সি বনানী থেকে এবং তিনি বলছেন আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে চাই, কিভাবে পাঠাবো। আমি একটু আগেও বলেছি আপনার ঘটনাগুলো লিখে ফেলুন আপনার ওয়ার্ড ফাইলে বা মেইলে যেখানে আপনার সুবিধা হয়। আপনি যদি এসে শেয়ার করতে চান তাহলে ডেফিনেটলি আপনি যে কোনো ভাষাতে লিখতে পারেন, আর যদি আপনি চান যে আমরা পড়ে শোনাই তাহলে আপনি বাংলায় লিখতে পারেন চাইলে, আপনি চাইলে ইংলিশ অ্যালফাবেট দিয়েও বাংলায় লিখতে পারেন, তবে দেখতে হবে যে স্পেলিংগুলো যেন ঠিক থাকে, কারণ তাহলে পড়তে অনেক সুবিধা হয় আমাদের। আর সেটা হচ্ছে আপনি আমাদের লেখার পরে সেটা আপনি আমাদেরকে ইমেইল করতে পারেন, আমাদের ইমেইল অ্যাড্রেসটি তো জানাই আছে আপনি। তারপরে আরও একবার মনে করিয়ে দিচ্ছি bhutfm@radiofurti.fm বাপ্পি আমাদেরকে নারিন্দা থেকে এসএমএস করে বলেছেন যে আমার এসএমএস কি পড়বেন না, অনেকগুলো এসএমএস দিলাম একবারও পড়লেন না, আমি আপনার এসএমএস পড়ে ফেলেছি। জাকির আমাদেরকে এসএমএস করেছেন মনোহরদী থেকে, এছাড়াও সন্ধি খালিশপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে খুব তার তিনি ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে এখন তার গরম লাগছে, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি কামরুল ইসলাম মিরপুর 12 থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন জাহিদ বাড্ডা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ইলা গুলশান থেকে। আমি আসলেই কনফিউজ যে একটা ঘটনার ঠিক দেখা যায় যে অনেকে ভালো বলছেন আবার কারো কারো ভালো লাগেনি, সুতরাং আমরা আসলেই জানতে চাই যে কোন মানে আমরা দেখবো যে আসলে বেশিরভাগ মানুষ কোন ধরনের ঘটনাগুলো পছন্দ করছেন। অবশ্যই আজকে আমরা আমাদেরকে এসএমএস করে জানিয়ে দিবেন যে কোন ঘটনাগুলো আপনাদের বেশি পছন্দ করছে। আমি নিজে একটু আগে একটা এসএমএস এর উত্তর দিয়েছিলাম যে আমি নিজে ভয় পেয়েছি বহুবার কিন্তু কিছু দেখিনি, এবং আমি দেখিনি তাতে কি হয়েছে। মাসুম কিন্তু সবসময় দেখে, একটু আগেও আজকেও সে দেখেছে এবং কি দেখেছে আমি আমাকে দেখালো বারবার করে, আমি আসলে বুঝিনি। মাসুম কি কি দেখেছিলেন একটু বলবেন নাকি? একটু আগেই দেখেছে আমাকে দেখা আমাকে দেখানোর চেষ্টা করেছে মাসুম, কিন্তু আমি আসলে ঠিক দেখতে পাইনি কি দেখেন মাসুম। আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম, আমাদের বিল্ডিং এর সামনে একটা বিল্ডিং ছিল এবং সেখানে ছাদে কিছু একটা দেখেছেন আপনি। জানলা দিয়ে তাকাতে গিয়ে মানে উৎসাহ নিয়ে বা যারা বেশি একটু মানে উৎসাহী তারা অতি উৎসাহী হয় তাকাবেন এবং তাকে এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করে ফেলতে পারেন জন্য বলছি আর কি।
না, আমি ছাদের উপরে যে জিনিসটা দেখছিলাম যে একটা আলো দেখতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম যে কোন সোর্স থেকে ওই জায়গায় আলোটা পড়তেছে, এবং আলোটা যদি পড়ে তাহলে পুরো ছাদের মধ্যে ওই একটা জায়গায় কেন আলো পড়বে, তাহলে তো আলোর রশ্মিটাও
দেখাচ্ছে রেখার মতো পড়েছে, কিন্তু আমি রেখাটা আসলে খুঁজে পেলাম না, আমি দেখতেই পেলাম না। আমাকে আঙুল দিয়ে মাসুম কয়েকবার দেখালো এবং কয়েকবার দেখানোর চেষ্টা করেছে, বাট আমি আসলে কিছু দেখিনি, কিন্তু ও বলছে দেখেছে আমাকে
বারবার। মানে আমি চেষ্টা করছিলাম যে মুভ করে কিনা বা কেউ ছাদের উপর আছে কিনা, ওইটাও তো দেখতে পাচ্ছি,
আমি আসলে কিছু দেখিনি এবং আসলে আমাকে বলো যে কি বলেন, দেখতে পাচ্ছেন না কি বলেন। আমি খুব অদ্ভুত ব্যাপার যে মাঝে মাঝে আমাকে এরকম অনেকে জিজ্ঞেস করেন যে আসলে কিছু দেখেছেন কিনা। আমি আসলেই কিছু দেখিনি, তবে আমি প্রচুর ভয় পেয়েছি জীবনে, অনেক অনেক অনেকবার ভয় পেয়েছি। আসলে আমার কাছে এই ভয় পেতে পেতেই একটা জিনিস মনে হয়েছে যে কিছু দেখলে তো ভয় পাওয়া যায়, সেটা শেয়ার করার মতো অবস্থা থাকে, কিছু না দেখে তো শেয়ার করা যায় না, যে আমি কিছু দেখিনি আমি কি শেয়ার করবো। বাট সেই না দেখা বা সেই অদেখার ব্যাপারটা আরো অনেক বেশি ভয়ের, মানে কিছু না দেখেও যে ভয় পাওয়াটা, সেই ভয়ের কোনো তুলনা হয় না। সেই ভয়টা আমি পেয়েছি এবং বহুবার জীবনে পেয়েছি। সেই ঘটনায় না হয় পরে কোনোদিন যাওয়া যাবে, আমি আগে কিছু ঘটনা সেরকম শেয়ার করেওছি, অনেক কিছু মনে থাকে অনেক কিছু মনে থাকে না। বাট আসলে শুনতে হয়তো তেমন বেশি ভালো লাগতেও নাও পারে, কারণ কিছু দেখিনি কি শেয়ার করবো। যাই হোক, আমাকে শিপাত এছাড়াও এসএমএস করেছেন, এসএমএস করেছেন চয়ন, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও রাসেল খুলনা থেকে, আতিক আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, এছাড়াও শুভ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সন্ধ্যালতা গাজীপুর থেকে, এছাড়াও মোহাম্মদ, এছাড়াও রুমি আমাদের এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা ছোট্ট ঘটনায় যাবো, আমাদের আরও একজন অতিথি রয়েছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাই।
আমি ঢাকা কমার্স কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে জানুয়ারি মাসে আমার সাথে ঘটেছিল, এবং আমি জানি না এই জিনিসটা কিভাবে হয়। এটি ছিল ঢাকার পার্শ্ববর্তী জায়গা নবাবগঞ্জের কাহিনী। এখানে আমি এবং আমার তিনটা বড় ভাই ছিল, নামগুলো বলতে চাই, তানভীর ভাইয়া, রাসেল ভাইয়া অ্যান্ড অমর ভাইয়া, তিনজন মিলে ঘুরতে গেছিলাম এবং জায়গাটি ছিল গালিমপুর। ওখানে একটি জায়গা ছিল যে ওই জায়গাটা একটা জমিদার বাড়ি, ওই জমিদারের নাম ছিল খোলানন্দ, এবং ওই বাড়িটা সাততলা পর্যন্ত ছিল এবং 200 বছর পুরনো, এবং ওই বাড়িটা এখন 5 তলা পর্যন্ত মাটি নিচে দেবে গেছে এবং 2 তলা পর্যন্ত উপরে আছে। এবং আমরা যেখানে গেছিলাম নবাবগঞ্জে, ওই জায়গাটার নাম ছিল গালিমপুর, ওখানে অমর ভাইয়া বাসা ছিল, ঘুরতে গেছিলাম এবং ওখান থেকে এক পর্যায়ে আমরা ওই বাসাটায় যাই, ওই জমিদার বাড়িতে যাওয়ার পর এক পর্যায়ে ওখানে যেয়ে ওই বাড়ির ছাদে আমরা ফটো সেশন করতে থাকি, ছবি তুলি, ছবি তুলতে তুলতে এক পর্যায়ে অমর ভাই মানা করে যে তোরা এরকম ফাইজলাম করে কোনো ছবি টবি তুলিস না, মানে এই জায়গাটা খুব একটা ভালো না, এখানে দাদির মানা আছে, এমনিতে আসা মানা তাও তোরা আসছ। তারপরও আমরা ছবি টবি তুলি, তোলার পর এক পর্যায়ে 11:30 দিকে আমরা বাসায় ব্যাক করি। বাসায় যাওয়ার পর ওই টাইম দাদি তাহাজ্জুদে নামাজ পড়ছিল, এবং আমরা জানি এই তাহাজ্জুদে নামাজটি সাধারণত রাত্রিবেলায় পপ করে থাকা হয়, এবং দাদি নামাজ পড়তেছে এবং তানভীর ভাই বিছানায় শোয়া, আমিও নিচে শোয়া, সবাই একসাথে আসি। ঠিক এই মুহূর্তে তানভীর ভাইয়ের বমি চাপে, কারণ তিনি ওই বাড়িতে যে বাসায় জমিদার বাড়ি ছিল খোলানন্দর, ওই বাসায় গিয়ে তিনি লাঠি মারছিল এবং এক পর্যায়ে তিনি বমি শুরু হয়, বমি করতে করতে এক পর্যায়ে তার সামনে মাটির হাড়ি ধরা হয়, ধরে বমি করে, কিন্তু তার বমি বমি ছিল না, আসলে তার বমিটা রক্ত বমি ছিল। এক পর্যায়ে হাড়ির অর্ধেক পর্যন্ত বমি হয়ে যায়, পরে হাড়িটা রাখে দাদি। রাখার পর দাদি জায়নামাজে পাতি গুছায়, তারপর পরবর্তীতে ভেয়ার পেট মালিশ করতে থাকে। এক পর্যায়ে দাদি দেখে যে হাড়িটা কাত হয়ে গেছে, কিন্তু ওই হাড়ি থেকে 1 ফোঁটাও রক্ত মাটিতে পড়ছে না,
তার মানে বমি ছিল না, রক্ত ছিল,
1 ফোঁটা রক্ত মাটিতে পড়ছে না। তারপর এক পর্যায়ে হঠাৎ করে দাদি দেখে যে জায়নামাজে পাটিটা সোজা হয়ে আছে এবং জায়নামাজে পাটিতে এক ধরনের পায়ের ছাপ পড়ে আছে, এবং ওই পায়ের ছাপ কোনো মানুষের না, কারণ পায়ের ছাপটা অনেক বড়। তখন দাদি চিন্তা করে যে পায়ের ছাপ আসলে কে, তার তো না, কেউ তো ওখানে দাঁড়ায় নাই, কার এ নিয়ে আর কেউ কোনো মাথা ঘামায় না। ফজরে আজানটা যখনই দেয় আস্তে আস্তে ভ্যাড় ও পেট ব্যথা কমে যায় এবং বমিও কমে যায়, বমি টমি করে না। দেন সকালবেলায় দাদি আস্ক করে, ভ্যাকে জিজ্ঞাসা করে যে আসলে কি করছিল তুমি ওই বাসায় গিয়ে। তখন ভ্যা বলে যে আমরা ফান করছিলাম এবং বাসায় আমি লাঠি মারছিলাম। তখন দাদি বলে তোমাদের তো আমি মানাই করছিলাম যে এ বাসায় যায় না, এ বাসাটা খারাপ, তারপরও তোমরা কেন গেলা? তখন ভ্যা বলে আমরা তো বুঝি না জিনিসটা। পরবর্তীতে ওই গালিমপুরে যে বাসাটা ছিল ওই বাসায় চারপাশ দিয়ে আপনার ওই যে তাবিজ পড়া যেটা বলে বাধাই করা, ওই বাধাই করা হয়েছে। তারপরে এখন ওই বাসায় অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস হয়ে থাকে। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে।
অনেক ধন্যবাদ আপনাকেও, এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা ছোট একটা বিরতিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুটকি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটকি। ফিরে আসছি জাস্ট একটু পরে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে এস এম এস করেছেন টুম্পা সিলেট থেকে, তার খুব ভয় করছে। সাদাফ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন দোলা খুলনা থেকে। সাব্বির আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি কামরুল ইসলাম মিরপুর বারো থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি মুক্তা কাবির, আচ্ছা ওকে সাবিত আমাদের এস এম এস করেছেন। আমাদেরকে বনি এস এম এস করেছেন সোনাখালী থেকে, রনি এস এম এস করেছেন, আমাদেরকে সাইম কোনাপাড়া থেকে এস এম এস করেছেন, সফি এস এম এস করেছেন আমাদেরকে লাশ কবর এবং পোস্টমর্টমের ঘটনা শোনালে ভালো হতো। পোস্টমর্টমের ঘটনা ছিল, লাশের ঘটনাও ছিল, আপনি এতক্ষণ শুনেছেন কিনা ঠিক জানি না। রিঙ্কু আমাদেরকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি জিলাল, এছাড়াও পিয়াল আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন। এছাড়াও সাকিব এস এম এস করেছেন আসাদ মুক্তাগাছা থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রিপন মানিকগঞ্জ থেকে, জিয়া এবং সাবিরি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ফিরোজ সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন, আচ্ছা হুসাইন আহমেদ, প্রথমে নামটা লিখতে হবে আমি সবসময় বলি এটা আমাদেরকে। এছাড়াও রবিন এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাকিব, এস এম এস করেছেন আমাদেরকে উত্তম মহাখালী থেকে। টাইম বাড়ান রাকিব বলেছেন, যদি আপনাদের ঘটনা আরো বেশি বেশি করে পাই তাহলে অবশ্যই টাইম বাড়বে এবং ভালো ঘটনা পেতে পারবে অবশ্যই। রাজন আমাদেরকে সিরাজগঞ্জ থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আফরিন, এছাড়াও প্রথমা আমাদেরকে এস এম এস করেছেন, মেডিকেল রিলেটেড কাহিনীগুলো বেশি ভালো লাগে তাই তিনি লিখেছেন। তারেক খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন এবং আজকে তার মজা লেগেছে এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আনাম। এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে আরজে রিফাত এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিতে তিনি সবচাইতে বেশি, না সিক্সথ স্টোরি তিনি সবচাইতে বেশি মার্কিং করেছেন এবং সিক্সথ স্টোরিটা ফিফথ এবং সিক্সথ স্টোরি তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাদেরকে এছাড়াও ফাহাদ বাড্ডা থেকে এস এম এস করেছেন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ইলা গুলশান থেকে, জাহাঙ্গীর আমাদের এস এম এস করেছেন, শাকিব আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও সন্ধ্যালতা সহ আরও অনেকে। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময় রাত 11:59 ফিরে আসবো ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং তার আগে জানিয়ে দিই যাওয়ার আগে যে অবশ্যই অবশ্যই ঈদ এপিসোডের জন্য বিশেষ করে, এবং সামনে তার একটা এপিসোড রয়েছেই ঈদের আগেই সেটা হবে, এবং সেই এপিসোডের জন্য আপনারা বেশি বেশি করে আপনাদের জানা সবচাইতে সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং সেটা পাঠাতে হবে আমাদের অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইস BHOOTFM অ্যাট দ্য রেট RADIOFORTI ডট এফ এম, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্ট ফুটে থাকবেন। আমার এবং মাসুমের পক্ষ থেকে আজকের মতো এখানেই টাটা।
This track was downloaded from FusionBD.com.